This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া এবং আমার টিম মেম্বার আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি। যাহা বলিব সত্য বলিবর মঞ্চ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এবং একজন বন্ধু প্রদীপের আলোয় আমরা যদি বলি যে সত্যের আলোয় উদ্ভাসিত হবার চেষ্টা করবেন আজকে নিজের জীবনের সমস্ত অপরাধ এবং ভুলগুলো নিয়ে, কে সে, তার কাছে আমরা যাব এবং তার সম্পর্কে আমরা প্রথমেই সুমনের কাছ থেকে জানবো। তবে তার আগে আপনাকে বলে নেই, যাহা বলিব সত্য বলিবর মঞ্চটি এমন একটি মঞ্চ যেখানে এসে আপনি আপনার জীবনের অপরাধ এবং ভুলগুলো লাখো মানুষের কাছে স্বীকার করতে পারেন। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন। টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস আমাদের অনুষ্ঠানের শর্ট কোড JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। চলুন আমরা প্রথমেই আজ সুমনের কাছ থেকে জেনে নিই কে রয়েছেন আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
যাহা বলিব সত্য বলিব,
ধন্যবাদ কিবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন বাদশামিয়া। পরিবারের সদস্যদের আদরে সত্যিকারের বাদশা বনে গিয়েছিলেন বাদশামিয়া। হতে চেয়েছেন সাংবাদিক, করতে চেয়েছেন অন্যায়ের প্রতিবাদ, কিন্তু ভাগ্য আজকে তাকেই বানিয়েছে অপরাধী, দাঁড় করিয়েছে বিবেকের কাজ করায়। বন্ধুদের প্ররোচনায় ছেড়েছেন পড়াশোনা, জড়িয়েছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। মাত্র 20 বছর বয়সেই ছটফট করছেন তারই করা ভুলের জন্য, চান স্বাভাবিক জীবন। তাই নতুন করেই সব আবার শুরু থেকে শুরু করতে চান সদাহাস্যোজ্জ্বল ও মিশুক এই যুবক বাদশামিয়া। তার জীবনের বাকি ইতিহাস শুনতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব,
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে বাদশা রয়েছে আজকে আমাদের সাথে এবং বাদশার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উন্মোচিত হবে। এবং আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতো এক্সপার্ট প্যানেল থেকে থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের এই পুরো অনুষ্ঠানটি শুনে তার মূল্যবান মতামত প্রদান করবেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? আমরা আশা করছি যে আপনি পুরো অনুষ্ঠানটি শুনবেন বরাবরের মতোই এবং শুনে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এবং পুরো অনুষ্ঠান জুড়েই প্রিয় শ্রোতা থাকছে এস এম এস পোল অত্যন্ত শক্তিশালী একটি বিষয়। পুরো অনুষ্ঠানটি আপনার হাতে, এই অনুষ্ঠানটি সামনের দিকে এগোবে কিনা, এই অনুষ্ঠানটি চলবে কি চলবে না, আপনি আপনার মতামতের জায়গাটি থেকে জানিয়ে দিতে পারেন। প্রিয় শ্রোতা, আমরা যেতে চাই সরাসরি আজকের অতিথির কাছে। তবে তার আগে আমি তাকে যে প্রশ্নটি করতে চাই যে এখানে যারা আসেন তারা মূলত কোনো ঘটনার প্রেক্ষাপটে তাদের বিবেক জাগ্রত হয় এবং বিবেকের তাড়না বোধ থেকে এখানে আসেন, আপনার বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে বা কোন ঘটনার দ্বারা আপনার বিবেক জেগেছে?
আমার বিবেকটা জাগলো কিরণ হাজারের গল্পটা শুনে।
কিরণ হাজারের গল্প শুনে? কোথায় শুনেছিলেন আপনি কিরণ হাজারের গল্প?
আমি শুনেছিলাম এবিসিতে, সম্ভবত মনে হয় বুধবার হয়।
জি, এটা বুধবারে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে হ্যালো ইট 920। আপনি যে অনুষ্ঠানটার কথা বলছেন, এটা কিরণ হাজারীর জীবনের গল্প ছিল। সম্ভবত 26 মার্চ কিংবা কোনো বিশেষ দিবসে অনুষ্ঠানটি প্রচার করা হয়েছিল। আপনি এক্স্যাক্টলি রাইট। ওনার জীবনের গল্প শোনার পরে আপনার ভেতরে অনুভূতি হয়েছে যে আপনার জীবনের ভুলগুলো সবার সামনে নিয়ে আসা উচিত, তাই তো?
জি।
তারপর থেকে কি আপনি কোনো ভুল কাজ বা কোনো অপরাধ কাজ করেছেন? এখন পর্যন্ত কোনো অপরাধ কাজ করেননি। প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আজকে যিনি এখানে আছেন বাদশা মিয়া, বাদশা মিয়ার জীবনে বিবেক বোধ জাগানোর কাজটি করেছে হ্যালো 8920-র একটি বিশেষ পর্ব, যে পর্বটি প্রচারিত হয়েছিল কিরণ হাজারীর জীবনের গল্প। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানটির কাছে, এই অনুষ্ঠানটির টিম মেম্বার যারা রয়েছে তাদের কাছে, যে এইভাবে যদি মানুষের বিবেককে জাগিয়ে ভালো পথে আনা যায়, নিঃসন্দেহে সেটা অনুষ্ঠানটির জায়গাটি থেকে অসামান্য একটি কাজ। এবার আমরা শুরু করছি অনুষ্ঠানটির মূল পর্ব। আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন।
আমার বাসা রংপুরে, আমি থাকি এখন গাজীপুরে। তো আমি বাবার একমাত্র সন্তান।
আচ্ছা।
আমার ছোট বোন একটা ছিল, তার বয়স ছিল 13 বছর, আমরা 1 বছরের ছোট বড় ছিলাম। আমার যখন বয়স 16 তখন তার বিয়ে হয়ে যায়, 15 বছর বয়সে।
ওকে।
তখন আমি একা হয়ে যাই। যখন একা হয়ে যাই তখন বাসায় খেলার মতো কোনো সাথী পাই না, তখন ছুটে যাই বন্ধুদের কাছে।
আপনার বাবা তখন কি করতেন?
গৃহস্থী কাজ করতো, প্লাস টেইলার্সের মাস্টার ছিল আমাদের।
টেইলার্সের মাস্টার ছিল। আচ্ছা।
তখন আমি আমার 3 বন্ধুর সাথে মিশলাম। মিশার পরে একটার পর একটা আমি অপরাধে জড়িত হচ্ছি, প্লাস লেখাপড়া করতেছি। ফাইভে ওঠার পর আমি আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি না, ওখান থেকে বাদ দিয়ে দেয়, তখন আমাকে ভর্তি করে দেওয়া হয়।
আচ্ছা।
3 বন্ধুর নাম ছিল মিলন, সাদ্দাম, আর একটার নাম ছিল রাজু।
রাজু, তার মানে হচ্ছে মিলন, সাদ্দাম, রাজু এবং বাদশা, চারজন।
চারজন।
ওকে।
তো আমার এক ছাত্র ভাই নাম ছিল মনির, সে আমার কাছে আসলো, ফালতু একটা মানে কথাও বানায় আমার কাছে নিয়ে আসছে যে আমি একটা ইয়া বানাইছি। তো আমাকে সেটা পড়ে শুনেলো, সে ওখান থেকে চলে গেল।
জি।
হুজুর এই ব্যাপারটা জানতে পারে আমাকে একটা মারে।
মানে আপনি হুজুরের সামনে
আমার পিছন দিক দিয়ে আসছিল,
আপনি যখন এটা পড়তেছিলেন তখন হুজুর পিছন দিক দিয়ে
ও পড়তেছে, আমি শুনতেছি।
আচ্ছা আচ্ছা।
আর হুজুর আমার পিছন দিক দিয়ে আসে আমাকে মারতে দিছিল। মারতে দেওয়ার পরে 2 দিন পরে ঠিক আমার ঘুরাইতে এই জায়গায় এত বড় একটা যেরকম 3 নম্বরে ফুটবলের মতো এরকম হইলাম। 3 দিন পর যখন আমার এই অবস্থা হলো তখন আমার আব্বা আমাকে নিয়ে গেছে। 1 মাস আমার বিছানায় যায় ওই অবস্থায়, ওটা পুরো পাইকা পুরো হাতটা দেখা গেছে। প্রায় 1 মাস তো বিছানায় পড়ে থাকলাম, পরে সুস্থ হওয়ার পরে আবার ওই জায়গাটা দিয়ে মানে রক্ত পড়ত, ওই জায়গা দিয়ে আমি হাঁটতে পারতাম না। আমি হাঁটলে এখানে ঝুট বান্ধি দিয়ে আমার হাঁটা লাগতো। তো আমি ফুটবল খেলতে খুব ভালোবাসছিলাম, ফুটবল ওই অবস্থায় ফুটবল খেলতে গেছিলাম, দেখি আমার আব্বা আমার উপর রাগারাগি করে, রাগারাগি করার পরে আমি আর ফুটবল খেলি না সেখান থেকে। ওই অবস্থায় আমাকে ভর্তি করে দিয়েছে পড়বো, এরকম একটা মুভমেন্ট তৈরি করছি। কিন্তু ওখানে গেলাম, ভর্তি হইলাম, পরীক্ষা দিলাম ক্লাস 6-এ, কিন্তু পরীক্ষাতে ফেল করলাম। ওখান থেকে আমার পড়ালেখা বাদ গেল। তার পরবর্তীতে আমি বাসায় থাকি, আব্বার সাথে কাজকাম করি, এইভাবে চলতে চলতে আমার বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়।
আচ্ছা।
আড্ডাটা হয়ে যাওয়ার পরে আমি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই দিই, সেটা মাদ্রাসা থাকাতে, তার নাম ছিল সুমা, সে 6-এ পড়ছিল। তো তার সাথে সম্পর্ক হওয়ার পরে তখন তো ফোন ছিল না, সন্ধ্যার দিক যাইতাম রাস্তা দিয়ে, যা ওর সঙ্গে আমার কথা হইতো। আমি যে এই যে মেয়ে ছেলে যে কাজটা করে সেটা আমি বুঝতাম না কখন। আমার একটা বন্ধু ও সময় ধরো একটা সেট কিনছিল, ও ওই সেটের মধ্যে ভরাই নিয়ে আসছে, আমি ওটা দেখলাম। দেখার পরে তো আমাকে শিখিয়ে দিল, আচ্ছা তুই জীবনে কি কি করছিস? আমি বললাম আমি তো কিছুই করি না, জাস্ট তোদের সাথে আড্ডা, ফুটবল আর বাসা। তো সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তুই যে আমি ওকে ওর সাথে সময় শেয়ার করলাম যে আমি এরকম সুমার সাথে সম্পর্ক করি।
সুমার সাথে সম্পর্ক করেন মানে কি সুমাকে আপনি পছন্দ করতেন বা সুমাকে আপনাকে পছন্দ করতো, ব্যাপারটা এরকম ছিল নাকি আপনার কাছ থেকে একপাক্ষিক ছিল?
হ্যাঁ, সুমা আমাকে পছন্দ করতো। আমার ওই সময় আমার চেহারাটা ছিল অনেক সুন্দর, সে আমার সবসময় বলতো বালিয়া মাছ, বালিয়া মাছ, আমি দেখতে অনেক ফর্সা ছিলাম এই কারণে ও আমাকে বলতো বালিয়া মাছ। ঠিক আছে, আমি তাকে 1-2 দিন এভাবে ও আমাকে অফার করলো, আমিও তার সঙ্গে জড়াইলাম। জড়ার পরে তাকে আমার বন্ধুর কথা অনুযায়ী তাকে আমি একদিন বললাম আচ্ছা ঠিক আছে তুমি তো আমাকে ভালোবাসো, তো কিরকম ভালোবাসো কেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আজকে রাতে আমার সাথে দেখা করো, তোমাদের বাসার সামনে একটা মোটা আম গাছ ছিল, ওখানে দেখা করো। ওখানে আসলো, দেখা করাতে আমি ওখানে বন্ধুর কথা অনুযায়ী তাকে করলাম, সেও আমাকে করলো দুই তিনটা। সেদিন ওখান থেকে ওকে পাড়া দিলাম। পরে আবার দুই তিন দিন পর আবার আমার ওই বন্ধু কয়, ঠিক আছে ওকে নিয়ে আস, নিয়ে আসে আজকে এই কাজটা করতে দেখবি তুই কি বলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওকে ডাকলাম, আসলো, ও আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপারে এত ঘন ঘন ডাকবে। আমি শোন বললাম যে বোঝো না, ছেলে মানুষের মন থাকে তাই তোমাকে ডাকলাম। সেদিনও তাকে ওর ঘরের উপর পাড়ায় দিলাম। পরের দিন আমার বন্ধু সহ, তার বাবা করতো সোয়ানির ব্যবসা, ও সোয়ানি নিয়ে আসছে। সোয়ানি আমরা একটু খাইলাম, দেখছি মাতার মানে ইয়ে করছে, আমি থাকতে পারতেছি না। তো ও আমার কিছুক্ষণ ওদের বাসায় ঘুমাইলো। ঘুমার পরে ও সন্ধ্যার দিকে আমাকে ডাক দিল, আজকে যাবো তো।
আপনি যে চুয়ানি খাচ্ছেন বা এইসব করতেছেন এগুলো আপনার বাসায় জানে না?
না, এগুলো আমার বাসায় জানতো না। আমার বাসায় জানতো যে ছেলে আমার ফুটবল খেলতে গেছে, নয়তো কোনো জায়গায় আড্ডা দিতেছে। ওখান থেকে উঠলাম, উঠে ও আমাকে বললো ঠিক আছে চল আজকে সোমার কাছে যাবো, সোমাকে আজকে এই কাজটা তো করতেই হবে, আজকে যদি এটা না পারিস তাহলে তুই আর কোনোদিন আমাদের সাথে চলিস না।
ও কেন এটা বলছিল
তা আমি জানি না, তবে এই আমাকে এই কথাটা বললো। যখন ঠিক আছে আমি আজকে এই কাজ করে থাকবো, তখন সোমাকে ডাক দিলাম। আমায় ডাক দিছিলাম হলো আমি হাতে একটা বাঁশি বাজাইতে পারি, সে হাতে বাঁশিটা বাজাইলে ও বুঝতো যে আমি আসছি। যাওয়ার সময় হয়তো বাঁশিটা বাজাইলে আমার বাড়ির আশপাশ ও বুঝলো, বুঝে জাগা মতো আমার ওই আম গাছ তলে চলে যাবে। তো আসলো, সে আমাকে বললো না এটা বিয়ের আগে হবে না। এভাবে তকঝক করার পরে তাকে আমি ওই দিন জোর করে সে করার পরে তাকে আমি পাঠাই দিলাম বাড়িতে। প্রায় দুই তিন দিন পর আবার এই নাগারি এই কাজ আমার হলো ওর সঙ্গে। হওয়ার পরে প্রায় তিন মাসের মতো ওর সঙ্গে আমি কোনো যোগাযোগ করি না। তারপরে আমি ওর সঙ্গে হঠাৎ একদিন যোগাযোগ করি, যোগাযোগ করে আমি আবারও ওই কাজের জন্য তাকে জুলুম করতে। তখন সে আমাকে বললো যে তুমি যে এই কাজ করতে চাইছো তো আমি তো পারি না। ও বললো আমি প্রেগনেন্ট, আমি কি কো। ওই কথা শোনার পরে চলে গেলাম। পরের দিন আবার আইলাম, তো সে আমাকে বলতেছে আমাকে এখন বিয়ে করবো। তখন আমি ওকে বললাম ব্যাপারটা দেখতেছি বলে আমি চলে গেলাম বাসায়। আবার কিছুদিন দুই এক সপ্তাহ ওর ধারেও আমি হাঁটলাম। পরে আবার গেলাম, সে আমাকে বলতেছে প্রায় তো দুই মাসের মতো হয়ে যায় কি করবা। আমি সখনও কোনো পদ্ধতি ওটা কোনো কিছুই বুঝি না। সখন আমি তাকে বললাম তোমার ইচ্ছে তুমি যা করা করো, কেন তুমি তো এই কাজটা করলে এখন তুমি কোনো ইয়ে নিতেছ না। আমি বললাম না আমি এটা নিয়ে কোনো ঝামেলা করতেছি না, তুমি যেটা করো করো গিয়ে দেখ বুঝো। কিন্তু হ্যাঁ তুমি দেখো আমি যা করা করে যা। সে সখন বললো আচ্ছা ঠিক আছে। পরের দিন দুপুর দুইটা নাগাদ আমি আমার ফ্রেন্ডার কাছে যাইতেছি সাইকেলে করে। আমার ফ্রেন্ডরা বলছে যে কি ব্যাপার তোর লোকের খবর কি। আমি বললাম কেন ওর খবর নিয়ে তুই কি করবি। সে বলল ওকে আমি অফার করছিলাম, সে আমার অফারে গ্রহণ করে নাই, প্লাস এই কারণে তোক দিয়ে আমি ওকে এই কাজটা করি। হ্যাঁ শোন তো আমার মাথা খারাপ। শোন ওর কাছ থেকে এই কথাটা শোনার পরে আমার অনেকটা জেদ উঠে গেল যে সে আমাকে এত গরিব ঘরের মেয়ে তাকে এই কাজটা করাইলো। আমার মনে মনে এটা একটা ভাবনা এসে গেল। সখন আমি কাউকে কিছু না বলে আমার ওর সঙ্গে আমি ভালোভাবে চলতেছি আমার বন্ধুর সঙ্গে। পরে ওর বোন ছিল রানু, ওকে আমি প্রেমের অফার করি। ওকে প্রেমের অফার করার পরে সে বলল আপনি আমার ভাইয়ের ফ্রেন্ড, আপনি আবার এটা করতে চাইতেছেন এটা কেমন হবে না, পরে ঝামেলা হবে না তো। আমি বললাম কেন ঝামেলা হবে, কেন তুমি যে জানাও তাহলে ঝামেলা হবে, যে না জানাও তাহলে ঝামেলা হবে না। তো সে বললো আচ্ছা ঠিক আছে আমি ভাবি। ততদিন আমি ওদের বাসায় যাতায়াত করতে আসি, ওদের বাসায় যাতায়াত করতে আসি। আবার ওর বাবা যে এই সোয়ানির ব্যবসা করতো, ওর বাবা এর মধ্যে ধরা পড়েছে পুলিশে।
মানে আপনার এই বন্ধুর বাবা?
হ্যাঁ বন্ধুর বাবা ধরা পড়ছে। তো ওর সঙ্গে আমার তো ভালো একটা রিলেশন, সে আমাকে বললো যে ভাই এখন তো আমার বাবা ধরা পড়লো, এখন আমি আমার বোনের স্কুল খরচ, আমার ভাইয়ের কলেজ খরচ, আমি কলেজে যাই, আমার ফ্যামিলিটা চালাইছি। আমি কই আচ্ছা ঠিক আছে, যে আমাদের ওইদিকে আবার ওই চুয়ানি বানা অনেক রকম লোক পাওয়া যায়। সখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই একটা লোক ভাও কর আর মালটি তৈরি কর, আমরা পরে ছাগলাই করবো। আমরা তো আমার একটা বন্ধু আবার আছে জাকির নাম, তার একটা বাইক আছে, বাইকে করে আমরা মালটা পৌঁছাই দেবো।
আপনি কি কাজগুলো করছেন? আপনার বাসায় কেউ জানছে না, আপনার মা আপনার বাবা
তারা বলতেছে যে পড়ালেখা করতেছিস না কি কি করে খাবি তুই। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে পড়ালেখা করবো কেন, আমি তো একভাবে এক সন্তান।
আপনি এগুলো বলতেন?
এগুলো বলতাম। আর আমাদের তো জায়গা জমির, যা জায়গা জমি আছে তা দিয়ে আমার চলবে, কাজ করার কোনো দরকার নেই। তো ওর বাবা যেদিন ধরা পড়তে ওই দিন আমরা তিন ফ্রেন্ড মিলা ওই খেজুরের তারি, তারি ওদের বাসা থেকে আমাদেরকে এক জারকিন দিয়েছে। সেই এক জারকিন নিয়ে আমরা মাছ ধরতে গেছিলাম নদীর পাড়ে। মাছ ধরতে যা দেখি অনেক হাঁস, হাঁস ধরছি প্রায় 15টা হাঁস ধরে বস্তার ভিতরে ভরে নিয়ে আসছি। একটা জবাই করছি, পাক করছি, করার পরে ওকে ফোন দিলাম যে ঠিক আছে আজকে তো এরকম আমরা হাঁস পড়াইছি, সেই এক জারকিন আমাকে তাড়ি দে। সে বললো তাড়ি, হ্যাঁ আমাদেরকে এক জারকিন তাড়ি দে, বিনিময় তো কিছু টাকাও দিয়ে দেবো, তোর যদি কোনো কাজে লাগে তাও আমরা করে দেবো। আমি তার বদলে বললাম ঠিক আছে তুই তাড়ি নিয়ে আসবি, কিন্তু কোনো পানি মিক্স থাকবে না। তো আমাদেরকে বললো তুই কি আমার বন্ধু হয়ে আমাকে বিশ্বাস করিস না, তোকে বিশ্বাস করবো কিভাবে, তুই তো আমার সাথে একটা প্রতারণা করছিস।
এইভাবে আমার এই বন্ধুটাই সেটা করেছিল,
এই বন্ধুটাই করেছিল যেটা হলো সুমার। তো সে ঠিক আছে আমি নিয়ে আসছি, আমার আমি বললাম ঠিক আছে তুই গঙ্গা পুকুর, আমাদের একটা আছে গঙ্গা পুকুরে, সে গঙ্গা পুকুরে ওখানে আমি জাকির, মহবুল, মিলন, তারপর আমার একটা ভাতিজা ছিল টুডুল, আমরা চার পাঁচজন মিলে গেলাম গঙ্গা পুকুরে যে আমাদের এরকম নিয়ে আসতেছে, আমরা আজকে মজা করে খাবো। আমরা গঙ্গা পুকুর থেকে গেলাম মনোহরপুল, মনোহরপুল নামে একটা জায়গা আছে ওখানে গেলাম, যা বসলাম, বসে ওখানে খাইতেছি। ওখানে অবস্থায় মহবুল আমার ফ্রেন্ডটা সে বলে আছে গাঁজা, মানে এটা পাওয়া যায় কই, কয় এটা আমাদের কুটি পাড়ায় পাওয়া যায়, আমি কই ঠিক আছে এটা রান্নার ব্যবস্থা। তারপর আরো একটা ফ্রেন্ড আছে সে বললো আজকে একটা এমন মাল তোদেরকে খাবো যেটা ভেতর দিয়ে গেলে তুই নিজেও কল্পনা করতে পারবি না যে এটা কি যাইছে। আমি এটা দাম কত, সে বলো 250, এটা কোন জায়গায় পাওয়া যায়, পদাবলী বাজারে পাওয়া
যায়। আচ্ছা আমি এই প্রসঙ্গ থেকে আবার একটু পিছন দিকে ফিরে যেতে চাই, আপনি সম্ভবত সুমার প্রসঙ্গে কিছু একটা বলতে চাচ্ছিলেন। আমরা বিরতির ঘন্টা শুনতে পাচ্ছি, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন আজকে এখানে বাদশা মিয়াকে তার জীবনের অপ্রিয় সত্যে, এবং আমরা বারবারই বলে থাকি কিছু কিছু অপ্রিয় সত্য টলারেট করা খুবই খুবই কঠিন, কিন্তু এই অপ্রিয় সত্যগুলো মানুষের জীবনে ঘটে, এই অপরাধগুলো মানুষের জীবনে ঘটে। আজকে বাদশা মিয়ার যে বয়স, সে বয়সের জায়গাটা থেকে বাদশা মিয়ার অপরাধের যে পরিব্যাপ্তি সেটা অনেক বেশি বড়, কিন্তু বাদশা মিয়ার উপলব্ধি হয়েছে এই বয়সে যে তার জীবনে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন ভবিষ্যতে আর কখনো না হয়। আমরা তিন মিনিট পর আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে, আর আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলতে চাই যাহা বলিব সত্য বলিবতে। আজকে থেকে একটি ফোন নাম্বার যোগ হচ্ছে, আপনি চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনের যে অপ্রিয় সত্যগুলো আছে সেগুলো বলতে পারেন, এবং একই সাথে আপনি যদি কনফেস করতে চান, আপনি এখানে আসার কথা বলতে চান, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করব। যে নাম্বারটিতে আপনার ফোন করতে হবে সে নাম্বারটি আমি একটু বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এই নাম্বারটিতে ফোন করার পরে ওখানে নির্দেশনা দেয়া আছে, সেই নির্দেশনা অনুযায়ী আপনি দুই চাপবেন, দুই চাপবার পরে আপনাকে যে নির্দেশনা দেয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আপনি কথা বলবেন, আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব এবং ফোনটি এখানে রেকর্ড করা হবে, আপনাকে সময় দেওয়া হবে 5 মিনিট। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি ঠিক 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2 যাহা বলিব সত্য বলিবতে। আপনি যদি এসে কনফেস করতে চান আপনি আসতে পারেন, এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করে বলবেন যে আপনার জীবনের অপ্রিয় সত্যটা কি, এবং একই সাথে আপনি আপনার সেল নাম্বারটি দিয়ে দেবেন, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে আপনি দুইয়ে চাপবেন, দুই চাপার পরেই যা বলতে হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে, এবং আপনাকে সময় নির্দিষ্ট করে দেওয়া আছে 5 মিনিট। ওই 5 মিনিটের মধ্যে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো, অপরাধগুলো বলে খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, আমরা আবারও চলে যাচ্ছি বাদশা মিয়ার কাছে তার জীবনের অপ্রিয় সত্যে। হ্যাঁ বাদশা মিয়া, যে প্রসঙ্গে আমরা ছিলাম যে সুমা মেয়েটার কথা আপনি বলতে চাচ্ছিলেন যে আপনার আপনার এই অনৈতিক কাজের দ্বারা যখন সে প্রেগনেন্ট ছিল, তারপর
তখন আমি সুমার সঙ্গে দেখা করলাম। দেখা করার পরে বললো কি ব্যাপার, তোমার কি এখনো সময় হয় নাই? আমি বললাম তুমি একটা কাজ করো, এই বাচ্চাটাকে নষ্ট করো। তখন সে বললো এই বাচ্চা আমি কিভাবে নষ্ট করবো, আমি তো এমন ফ্যামিলিতে জন্মাইছি, সেই ফ্যামিলিতে আমি যদি টাকা চাই সে টাকাটাও দেবে, আর টাকাটা চাইতে গেলে জানতে চাবে সেটা আমি কিভাবে সম্ভব। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার একটা ভাবি আছে, তার কাছে আমি আমরা এটা কি ইয়ে করতে পারি, শেয়ার করতে পারি? সে বললো আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে যা শেয়ার করবো। আচ্ছা আমি বললাম ঠিক আছে। তখন ভাবি যা দেখা পাইলাম, দেখা পাওয়ার পরে বললাম ভাবি আমরা একটা ভুল করে ফেলেছি। সে বললো ভুল করছিস আমার কাছে। তখন আমরা আমি পেঁয়াজ কাটাই দিলাম যে ভাবি আমরা তো দুইজনে প্রেম করতেছি, আমরা বিয়ে
করতেছি।
তখন সে করছে কি, আমাদেরকে কইতেছে যা কইছিস একবারে কইছিস, এ কথাটা আর পরবর্তীতে বলবি না, না তো কিন্তু তোর আব্বা কাছে বলবি না। ওরা কোথায় আর তুই কোথায়? তখন আমি বললাম
ওরা কোথায় তুই কোথায় মানে আপনারা কি আর্থিক ভাবে
আমি ওদের থেকে একটু আর্থিক অবস্থায় বেশি। তখন ভাবি আমার কুলচালটা বুঝাইলো, বুঝার পরে আসলে সুমার কথাতে আমি আর নাই। তখন আমি সুমাকে বললাম তোমার যা খুশি তাই করো, তোমার বাচ্চা তুমি নষ্ট করতেও পারো, যেমনি করে পারো তুমি তেমনি করে চলো, এটাই আমার লাস্ট কথা। তা সে বললো এটাই কথা, আমি কিন্তু আমার আব্বার কাছে বলবো। তুমি তোমার আব্বার কাছে বলবা, কোনো প্রমাণ আছে? আমি এভাবে বললাম। তো সে বললো প্রমাণ আছে না মানে তোমার বাচ্চা আমার পেটে। আমি বললাম ঠিক আছে তোমার বাবা কও গিয়ে যা করে করুক। তখন সে ওর বাবার কাছে না বলে পরের দিন আমাকে খবর পাঠাইলো, আমি গেলাম। যাওয়ার পরে সে বললো কি তুমি কি কোনো ব্যবস্থা নিবে না? না তুমি যেটা ভালো হয় এটা আমি কিন্তু মার আত্মহত্যা করবো। আত্মহত্যা করো না কি করো সেটা তোমার ব্যাপার, সেটা আমাকে বললে লাভ নেই। তো সে বললো আচ্ছা ঠিক আছে, বলে আমিও ওখান থেকে রাগ করে চলে এলাম, সেও গেল। তারপর পরের দিন দুপুর 12টার নাগাদ আমার ফ্রেন্ডটা বলতেছে কি কিছু শুনছিস? আমি কই না কিছু শুনিনি। কই সুমা তো কেরাসিন তেল গায়ে ঢালি গায়ে আগুন দিয়ে মারি। তখন আমি বললাম কি করছিস? হ্যাঁ চল দেখতে যাই, ওখানে অনেক লোক ভিড় হয়েছে, পুলিশও আছে সাংবাদিকও আছে, সম্ভবত মনে হয় ছাপা হয়েছিল। আমি শুনতে পারছিলাম যে
কখন এটা কি ঘটনা,
এটা 2009 সালের ঘটনা মনে হয়, আমার সঠিক সাধন নাই। ওখানে যা আমি দেখলাম সে একটা কুড়ায় এমন একটা অবস্থা হয়েছে, সে একটা 7 বছরের শিশুর মতো চোখ মুখ যা আছে সব ছাইয়ের মতো, 7 বছরের শিশুর মতো হয়ে আছে। আশেপাশে লোক বলতেছিল যে ও কারো সঙ্গে মনে হয় প্রেম করছিল, সে এটা মানি নাই, না নেওয়ার কারণে এই কাজটা করছে। আর আমি সব সময় একটা জিনিস খেয়াল করে দিতাম যে আমরা যে সম্পর্ক করতেছি এটা তুমি আর আমার ফ্রেন্ড আর আমি, এই তিনজন ছাড়া যদি কেউ জানে কখনো তুমি আমার বউ হতে পারবে।
ও কাউকে কিছু বলেও নাই,
ও কাউকে কিছু বলেও নেই। আমার ভয় লাগতেছে, ওখানে আমি কাঁপতেছি কাঁপতেছি। তখন আমার বন্ধু কইতেছে তুই এখানে যেভাবে ইয়ে করতেছিস তো তো এখানে ধরে ফেলছে। আমি কই এই ব্যাপার তো তুই আমি আর ও ছাড়া কেউ জানে না। কয়ে ঠিক আছে জানে না, আমরা দুই তিনজন ছাড়া কেউ জানে না, যদি আবার কেউ জানে এমনও তো হইতে পারে মেয়ে লোক কারো কাছে বলতে পারে। তো আমি কইছি আমার ভাবির কাছে আমি আর এই ব্যাপারটা নিয়ে আমি ওকে বিয়ে করতে চাইছিলাম, আমার ভাবি না করে দিচ্ছে, শুধু ভাবি আমার এইটুকুই জানে। তো পুলিশ এলো নিল, জিজ্ঞাসাবাদ করতেছে এদিকে ওদিকে লোকে কি কারণে হলো, এরা এই লাশ যখন পোড়া গেছে তখন আশপাশ কেউ ছিল না। আর এই আশপাশের লোকজন বলতেছে না আমরা কেউ দেখিনি, ও ঘরের দরজা লাগাই দিয়ে ঘরের ভিতরে কেরাসিন তেল ঢালে গায়ের মধ্যে আগুন দিয়েছে। তখন আমি ওখান থেকে দেখার পরে চলে এলাম, রাতে 11টা 12টার দিক মাদি হয়েছে তার। তখন আমি আমার বন্ধুর সঙ্গে তাকে বলতেছি দেখ তুই এই ব্যাপারটা শুধু তুই জানিস, তুই ছাড়া কেউ জানে না এই ব্যাপারটা, এই ব্যাপারটা তুই কারো কাছে শেয়ার করবি না। সে আমাকে বলতেছে হ্যাঁ আমি করবো না, তুই যদি আমার কিছু কথা সত্য মানিস। তখন আমি বললাম হ্যাঁ তোর আমি সব সত্য মানতে রাজি, তুই যেটা করবি আমি এটাই শুনবো শুনছি। তখন সে বললো আচ্ছা ঠিক আছে তুই তাহলে আজকে যা গিয়ে ঘুমা সন্ধ্যা যায় রাত 12:30টার মতো। তখন আমি বাসায় যা ঘুমাইলাম।
আপনার ভাবি তো এটা জানতো?
হ্যাঁ ভাবি জানতো, ভাবি বলছিল আমার যে কিরে তোর লাভার তো মারা গেল, যাক গা কোনো সমস্যা নেই, কত লাভার আসবে কত লাভার যাবে দেখো।
ভাবিও কিছু বলেনি কারো কাছে?
ভাবি এটা এমন একটু মানে ইয়ে জানাইছিলাম, জানার পরে এটা আমরা নিজে নিজেই সেট করে নিছি যেন ভাবি এরা আবার গভীরে যাইতে না পারে না বুঝতে পারে। পরে ভাবি বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এই ব্যাপারে আবার কারো কাছে কোনো কথাবার্তা শুনেও যায় নাই, তুই মনে হয় এমনিতে খাজলে মুখ আছিস বাদ দাও, যে মারা গেছে তার কথা কোনো লাভ আছে। তখন আমি ওখান থেকে চলে এলাম। আসার পরে যে শুকনো খাবারের ব্যাপারটা বললাম, মাঝে সে নিয়ে এলো ভূমি ঔষধ, ও পাড়াই দিলাম হলো গাঁজা আনতে, আর এখানে তো হাঁসের মাংস আর তাড়ি আছে, তারা নিয়ে আসলো এগুলা। নিয়ে আসার পরে মাঝে যখন আমার ঘুমিয়ে ঔষধ একটা মিক্স করে খাওয়াইলো, তখন আমার যেই দিক দিয়ে গেলো তখন আমার মনে হইছিল যে এই দিকটা আমার মনে হয় পুড়ে পুড়ে যাইছে। খাইলাম, খাওয়ার পরে মহবুল আসলো, মহবুল গাঁজা সিগারেটের মধ্যে ভরাইলো, গাঁজা টান দিলাম, টান দিয়ে আমি সব কিছু দেখতেছি অন্ধকার। পাশে যে তাড়িগুলো ছিল তাও খাইলাম, খাওয়া দাওয়ার পরে যে যার যার মতো করে চলে গেলো। আমি আর মাঝেদের বাড়ি ছিল এক জায়গায়, তো মাঝে সব আমি কেটেছি ঠিক আছে এখন সব বাসায় যাবো সোহন দাদার 11:30। আরেকটা হতো সোহন আমার ফোন কিনে দেওয়া হয়েছে, আমি বলছিলাম আমার যদি ফোন কিনে দেন তাহলে আমি লেখাপড়া করবো, সেটা সোহন আমি ব্যবহার করি। সোহন আমার বাসার আব্বাও একটা ফোন ব্যবহার করে, সোহন আমার বাসা থেকে বারবার ফোন দিতে আসে কোথায় কে, আমি ভাই আসতেছি দোকানে এটা ওটা, আমি তো নেশা হবো। সোহন মাঝেদের মাঝে এগুলো করতো, মাঝেদের বেশি একটা ধরে নাই। সোহন মাঝেদের ঘাড় ধরে আমি ধীরে ধীরে হাঁটতাম। তখন আমি আর কোনো চলতেই পারিনি। তখন মাছ দেওয়ার পাশে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার শুধু বমি বমি হইলো। হওয়ার পরে সেখান থেকে মাছ দেওয়ার আম্মা অনেক বকাবকি করলো মাঝে আমার। সেখান থেকে আমি কলের মতো উড়ে যাওয়া বাসার দরজার মধ্যে। আমার বাবার নাম ছিল দুলাল। আমি লাটতে এসেছি আর বলতে চাই দুলাল তাড়াতাড়ি দরজা খুলি, মানে আমার বাবার নাম ধরে আমি ডাকি। তখন আমি আমার বাবার নাম ধরে যখন ডাকতেছি, তখন আমার বাবা উঠলো, লাইট জ্বালাই আমার গেটটা খুলে দিল, দিয়ে বললো যে তোরও একদিন ছেলে সন্তান।
আপনার বাবা কি তখনই প্রথম বুঝতে পারলো যে আপনি কিভাবে ড্রাগ নিচ্ছেন?
তখনই আমার বাবা বুঝলো যে আমি নেশা করতেছি। তাছাড়া এর আগে কোনো কিছু জানতো না। তখন নাম ধরে ডাকলাম, তখন আমাকে শুধু একটা কথা বললো, তোকে আমি মারবো না, কিছু করবো না, তোরও একদিন ছেলে সন্তান হবে। আমি এই অবস্থা সকালবেলা ওরই দেখলাম পুরো ফ্লোরটা আমার বমিতে ভরা। আমার মাও সকালবেলা রুম ঝাড়ু দিয়ে আসি, দেখে এই অবস্থা। শোন কিছু বললো না, বল না বলে করে আজকে থেকে সন্ধ্যার পর তোর বাইরে যাবো। আমি তারপর একটু করে ভয় করতাম বাবাকে, ভয় করে করে সন্ধ্যার পর যাইতাম। দেখা যায় আমার বাবা যদি আসতো 9:30, আমি বাইরে গেলে 8:30 মধ্যে আসতাম। এভাবে চলতেছে। চলার পরে তখন আমি আবার একটা মেয়ের সম্পর্কে পড়ে যাই, সেটা হলো আমার তালতো বোন। তালতো বোন আমার যে বোনটা বিয়ে দিছি, আমার বোন যে আমার ফুফাতো বোন, ও আসলো প্রথম আমাদের বাসায় বেড়াইতে। সে আমাকে বললো বিয়ে কি অবস্থা, আপনার বোনের তো বিয়ে হয়ে গেছে, আপনি বিয়ে করতেছেন কবে? আমি কই আসলে আমার তো বিয়ে করার কোনো প্রয়োজনই নাই, আমি বিয়ে করবো কি কারণে? সে বলো কি কান প্রয়োজন নাই মানে? ও সে রাত্রে লাগলো থাকলো আমাদের বাসায়, বাসায় থাকলো তার কাছে, তার সাথে আমি এইগুলো আলাপ করতেছি, করতে করতে আমরা এক রুমে ঘুমাইছি, আমার দুইটা তালতো বোন আর আমি, আমার মা বাবা পাশে রুমে, আমার বোন আর আমার বোন জামাই এক রুমে। তো ঘুমাইছি প্রায় 12টার দিকে আমার বিয়ানির সাথে, তাই ওটা করতে করতে তার সাথে আমার সখন আমার যখন এটা হয়ে যায়, সখন আমার দুই দিন পর আমার আব্বা বলতেছে তোর দাদা তো মাদ্রাসায় ওখানে তো শিক্ষক, এখন তুই যদি চাস তো তোকে এখনই যখন তখন ভর্তি করে নিতে পারো। আমি বললাম আচ্ছা ভাবি। শোন আমি আবার যাই কি করলাম, 5 ভর্তি হইলাম, 6 মাসও করিনি, মানে 3 মাসের মতো পড়লাম। পড়ার পরে ঈদের মনে হয় বন্ধ দিছিল, অসম্ভবত ঈদের বন্ধতে আর ওই বন্ধ দিল, ওখান থেকে আবার আমি বাদ দিই আর গেলাম না ওখানে। তখন আমার আব্বা বলতেছে কি করবি তুই? তখন আমার আব্বার মনে একটা জেদ আসি গেল, তুই কোনো পড়ালেখাও করতেছিস না, কোনো কাজকর্ম ঠিকভাবে করতেছিস না, সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা আড্ডা আর যার সাথে ঘুরে শব্দ সোর, ভালো লোকের সাথে তো চলতে পারিস না। আমি তখন ঠিক আছে ভালো লোক একটা দেখাই দেন, ভালো লোক তোর কাছে একটা আছে, আমি যার কাছে যা উদ্দেশ করতে পারবো তুই তো তার সাথে যা উদ্দেশ করবি। তখন বললো ঠিক আছে তুই কি করবি? কি করবো এইভাবে গেলাম, না এইভাবে করা হবে। তা বাবা আমাকে বললো তো দৈনিক 5-10টা করে ঘাস কাটা লাগবে, আমাদের গরু বুঝিস তো, আর এই গরু ছাগল সব তো পালা লাগবে। তখন আমি বললাম ঠিক আছে পালবো। তখন আমি করতাম কি, গরু ছাগল সব নিয়ে যা পাতারে মাঝখানে দিয়ে ছাইড, পাতারে মাঝখানে ছাইড়া দিয়া ওই বন্ধুদের সাথে আসি আবার আমাদের লালপুকুর নামে, আমাদের লালপুকুর তো আমাদেরই, ওখানে আমাদের পুরানা বাড়ি, ওখানে খাট যেটা আমরা বলি খাট আমাদের আঞ্চলিক ভাষায়, খাটের উপরে আমি বাসের টঙ্গ বলে খাটো বলে ওখানে আমি বসে থাকতাম। আমরা 3-4 ফ্রেন্ড আড্ডা দিতাম, মেয়েরা যাইতো স্কুলে, মেয়েদেরকে দেখতাম, এটা ওটা বলতাম, এইভাবে আমার চলতেছে। আমার হঠাৎ করে আমার একটা খাসি হারাই
পাতার থেকে
তখন আমি খাসিদের খুঁজে বাইর হই সাইকেল দিয়ে পাশের গ্রামে, তার পাশের গ্রামে খুঁজি তো পাইনি। তো হঠাৎ দেখি এক মেয়ে আসতেছে বাজার থেকে মাংস নিয়ে হাতে। তো মেয়েটাকে আমার খুব ভালো লাগলো। তখন আমার ফ্রেন্ডটা আমার সঙ্গে, তাকে আমি বললাম স্যার দোস্ত এই মেয়েটার বাসা কোথায়? সে বলে কি এই মেয়ের বাসা কোথায় এটা জানিস না, তোর বাসা আমাদের ওখানে। আচ্ছা ঠিক আছে তোদের ওখানে তার খবর লাগাবো, এই মেয়ে কি কারোর সাথে সম্পর্ক করে নিছি। ও আচ্ছা ঠিক আছে খবর নিয়ে দেখবো। আর ওর বোনের সাথে আমি সম্পর্ক করতেছি, সেটা হলো ওর বোনের তো ফোন নাই, ও রাজুর ফোন ছিল, রাজু আর জাকির, জাকিরের সাথে আমি একটা কন্ট্যাক্ট করে নিছি, ঠিক আছে তুই রাজুকে যেভাবে সামলাবি আমি রাজুর বোনের সাথে এই রিলেশনটা করবো, কিন্তু রাজুর ফোন দিয়ে, মানে আমি কাটা দিয়ে কাটা তুলবো। সেটা হলো যে আমার সুমার সাথে যে আমার একটা ওয়াইনেটিক কাজ করাইলো, এটা আমার কিন্তু একটা ক্ষোভ। তখন আমি জাকিরক বললাম আচ্ছা ঠিক আছে তুই রাজুক বলবি যে কালকে মাছ ধরতে যাবো। তো আমি জাকিরক বলছি যে ঠিক আছে, ও বলবি যে কালকে মাছ ধরতে যাবো পাতারে, তুই তোর ফোন রাইগা আসবি আকলিমা মার্কেট, আসি আমাদের বাসায় আসবি ডাইরেক্ট। আর যখন ও আসবে তুই তখন আমার কাছে ফোন দিবি, জাকির বলছে তুই আমার কাছে ফোন দিবি, আর ওর কাছে ফোন আছে কিনা এটা তুই দেখবি, এটাই করবি। তো তখন জাকির জাকিরের কাছে যখন আসছে রাজু, জাকির তখন আমাকে ফোন দিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে ওর কাছে ফোন নেই, ও ফোন বাসায় রেখে তখন আমি ওর বোনের কাছে ফোন দিই। দিয়ে এভাবে আমি ও বুধ কৌশলে ওর বোনের সাথে কথা বলতে বলতে ওর বোনের আমি একদিন একটা জায়গা দিয়ে দিই, তুমি অমুক জায়গায় আসো তোমার সাথে আমি দেখা করি। আমি বলছি আমার দাদার দোকানে আমি আছি, তুমি দোকানে পাশ দিয়ে হাঁটি যাবো, তখন আমি দোকান থেকে বার হবো। তখন সে দোকানের পাশ দিয়ে বার হইলো, আমি দেখলাম দেখে তাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমার একটা ভাবির বাসা ছিল, ভাবির বাসাটা নিয়ে যাওয়ার পরে আমি তাকে জোর করে এই কাজটা করি। আমি এবার বলছি ভাবিক যে আপনার আসতে যেন আধা ঘন্টার মতো লাগে, তো সে বললো আচ্ছা ঠিক
আছে। ব্যাপারটা জানতো কিছুটা হলো,
কিছুটা হলো জানতো, আমি ভাবিক জানাইছিলাম। আমি বেশিরভাগ এগুলা কাজ করতে গেলে ভাবিরে বেশি জানি। বলছিলাম যে তোর ভাইয়ের জন্য আমি একটা নিষ্পাপ মেয়ের জীবন দিতে হয়েছে, কখনো আমি এটা ধারণা করতে পারিনি যে আমার জন্য এই কাজটা হবে। তখন সে বললো আমার ভাই তোমার সাথে বেইমানি করছে, তাই বলে কি তুমি আমার সাথে এত বড় একটা বেইমানি করলো? শোন আমি কোনো ব্যাপার না, এখন যাও গা, যা হাত পাও যে খেতা গায়ে দিয়ে সুতো। আমি এভাবে বলছিলাম, সে আমাকে বললো ঠিক আছে এর ব্যবস্থা আমিও নেবো। ঠিক আছে তো সেভাবে বললো যে আচ্ছা দেখে নেবো। আমি ওইভাবে বললাম, সে চলে গেছে সেখান থেকে। ভাবি আসলো, ভাবি বললো কি ব্যাপার? আমি তো এই ওর সাথে আমার এটা হয়ে গেছে, এখন ও কি বলে না বলে, আপনার কি বলে না বলে, কোনো যেন কোনো কর্তা বাসত না। তো ভাবি গেল যে আমার বাসায় এই কাজটা করলে এগুলো যদি বাবার দানাদানি হয় শোন কি আর অন্যটা ইয়ে হবে না। আমি বললাম আমার কোনো কিছু হবে না, আপনি শুধু চুপচাপ বয়ে থাকেন, আপনি বলবেন যে আমি জানি না কিছু। তখন সে করলো কি বাসায় গেছে, যা ওর ভাইওকে বলে নাই, ওর মা ওকে বলে নাই, ও নিজের মতো করে সামলে নিছে মেয়েটা। সামলে নিতে দুই তিন দিন হয়ে গেছে, আমি ওদের দোকান আছে দোকানে গেলাম, যা ডাক দিলাম রাজু আছে বসায়, সে ঘরে রাগ ঘরে বললো যে না রাজু নেই। আমি কে দেখো আছে, ও আমাকে ফোন দিছিল, সে বললো না নাই। তো আমি জানালার পাশে ওর কাছে বসে ওকে বলতেছি তুমি কি কালকের ব্যাপার তুমি রাগ করছো, আমি কিন্তু একটু তোমার সাথে এরকম ব্যবহার করতে চাইছি। তখন সে হাসি দিয়ে বললো যে না আসলে আমি রাগ করি নাই। তো যাই হোক রাজু ভাইয়া ওই রুমে ঘুমাইছে, আর বেড খোলানি যাবে। ভিতরে গেলাম, যাদিকে রাজু ঘুমাইতেছে, ওর মা নেই বাসায়, ওর বাবা তো জেলে। তখন আমি আবারও ওর সঙ্গে ওই কাজটাই করলাম, তখন সহায়তাই করছে। তারপরে রাজুকে ডাক দিলাম, দিয়ে বললাম যে দোস্ত আমি এইদিকে আবার দিন যাইতেছি, আমি বাসা থেকে কোনো টাকা পয়সা পাইতেছি না, টাকা পয়সা পাইতেছি না, এর কারণ যে আমি খারাপ কাজে লিপ্ত। তখন আমাকে বাসা থেকে ধান বিক্রি করে দিতে দেওয়া হয়েছিল, যে জায়গায় দেখা গেলো পাঁচ মন দিয়েছিল আমি সে জায়গায় ছয় মন পাইতাম, আমি সেটা নিয়ে বিক্রি করে পকেট খোলা চালাইতেছি। এভাবে যেটা বিক্রি করে বিক্রি করতে দিয়েছিল সেটাতে আমি এভাবে টাকা নিচ্ছি আর পকেট খোলা করতেছি, বন্ধু বান্ধবকেও আমি ঠিকভাবে ম্যানেজ করতেছি। এর মধ্যে আমি একটা খেলা জড়িত হয়ে গেছি, সেটা হলো যুগে
জুয়া,
যুগা যুগা খেলার জড়িত হয়ে গেছি।
ওইটা আপনাদের লাগে কি বলে যুগা খেলা?
যুগা খেলা
এটা তো জুয়াই নাকি?
জুগাই। ওই দিক দিয়ে আমি যাইতেছি আমার জমি দেখতে, সমান দেখতেছি আমার সমানে চারজন মিলে খেলতেছে। আমি কই এখানে কি করিস? ওরা বলতেছে কি করি করি তুই তো কাজে যা। আমি কই না আমি যাবো না, এখন তোরা যেখানে খেলতেছি আমাকে আসতে হবে। আমি আবার এমন একটা রল খেলা লোক ছিলাম যার কাছ থেকে যে জিনিসটা চাইছে ওটা আমি আদায় করে সারছি। তো সখন বলতেছে কয় টাকা লাগবে তোকে? আমি পঞ্চাশ ষাট টাকা দিই, চাপান খাওয়া তো লাগবে। আমি পঞ্চাশ ষাট টাকা নিয়ে চলে গেছি, আসার সময় দেখি আরো কয়েকটা মানে অনেক কয়েকটা হয়ে গেছে। কিরে এখন তো আরো দাম বাড়ছে, এখন আমাকে আরো কিছু টাকা। তখন তারা আমাকে বলছে না এখানে কোনো টাকা নেই, আমরা আমাদের টাকা যাইতেছে, কেউ মোবাইল বন্ধ রাখছে, কেউ আবার টাকা বাড়ি থেকে চুরি করে আনছে, এভাবে খেলতেছে।
প্রিয় শ্রোতা, আরো একটা বিরতির ঘন্টা বেজে গেল, আমরা এ পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছি। যাহা বলি বসত্য বলিবতে আপনি আছেন এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলি বসত্য বলিব, যেখানে এসে মানুষ তার অপরাধগুলো
কনফেস করে, এই অর্থে যে অপরাধগুলো করে তার জীবনে কি ভয়াবহতা সে ডেকে নিয়ে এসছে। আমরা আজকে যে বাদশা মিয়াকে এখানে উপস্থাপন করছি, সেই বাদশা মিয়ার জীবনের বর্তমান যে অধ্যায় সে অধ্যায় একেবারেই নির্মম এবং নৃশংস। আমরা সেই জায়গাটিতে যাবো গল্পের ধারাবাহিকতায়। তবে পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত 12:06 আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, বিরতির পর এবং একই সাথে সংবাদের পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিবতে আজকে অতিথি হয়ে আছে বাদশা মিয়া। বাদশা মিয়া তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে আজকে স্বীকার করছে। বাদশা মিয়ার কাছে আমি আবারও ফিরে যেতে চাই। ওকে বাদশা মিয়া, আপনি যেটা বলছিলেন যে আপনি নিজেও সেই জুয়া খেলার মধ্যে দেখতে চাইলেন যে আসলে এখানে কি আছে, তারপর?
হ্যাঁ, সকাল আমি ওই দিক দিয়ে যাওয়ার পথে ওদের কাছে বসলাম। বসে দেখতেছি ওরা এক একটা করে দামে 50, 60, 100, 150, 200, 500, 600 যে যেরকম ধরতে পারতেছে। সখন আমি বললাম কি, আহ, এ তো দেখি অন্যরকম খেলা। সখন আমি ওদের সাথে খেলা জড়িত হয়ে যাই এবং সেই দিনে আমি 1500 টাকা লাভ করি।
প্রথম দিন আপনি 1500 টাকা
লাভ করি। পরে আমি যাই, যাওয়ার পরে বন্ধু বান্ধব সবাই ডাক দেয় যে আজকে আবার নেশা করি। বন্ধু বান্ধব বলতে আমাদের ওইদিকে প্রায় 500-600 টাকা এলে ভালো নেশা করা যায়, যে সোয়ানি গাঁজা মাজা এগুলো নিয়ে নেশা করতেছি। সখন এইভাবে নেশা চলতেছে, আমি ওই খেলাটাও সখন খেলা তো যুক্ত হইলাম। সখন আমার বন্ধুটা বলতেছে রাজু, যে দোস্ত তুই তো অনেক টাকা পয়সা খরচ করিস, তা আমরা একটা ব্যবসা করি। সখন আমি বললাম কিসের ব্যবসা? তখন সে বললো ব্যবসা আছে, যদি তুই করিস তাহলে তোকে আমি নাম বলবো। তাই এখন না, ও নামটা বললো না। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা ম্যানেজ হোক, পরে আমি তোকে বলবো। এর মধ্যে আমার ফুফাতো ভাই সহ আমার ফুফু আসছে আমার দাদার কাছ থেকে জমি রেজিস্ট্রি করে নেওয়ার জন্য, মানে বাবার অংশ পাবে রেজিস্ট্রি করে নেবে। এখন আমার ফুফাতো ভাই টাকা নিয়ে আসা দেখছে, 40,000 না 50,000 টাকা ছিল। তো সে আমাকে বলতেছে আচ্ছা একটা জিনিস, কি জিনিস? কয় আন্টি তো আসছে, আন্টির ব্যাগে দেখলাম টাকা কত, কয় প্রায় 30-40,000 টাকার মতো হবে।
কোন আন্টি এটা?
এটা আমার আব্বার চাচাতো বোন,
মানে রেজিস্ট্রির টাকা ছিল এটা,
রেজিস্ট্রির টাকা ছিল।
ওকে,
তো সে আসছে। এখন আমার ফুফাতো ভাই এটা দেখছে, আমাকে বলতেছে এটা কি করা যায়। তখন আমি বললাম ঠিক আছে, এই টাকা যেহেতু অনেক, তাহলে তো এই টাকা নিয়ে আমরা অনেক জায়গায় বেড়াইতে পারবো। ঠিক আছে কি করবো? আমি বললাম ঠিক আছে, তুই টাকাটা নে, আমার খুরশেদ আঙ্কেল তো ঢাকায় থাকে, খুরশেদ আঙ্কেলের কাছে যাবো আমরা। এখন খুরশেদ আঙ্কেলের কাছে যাবো কিভাবে যাবো? সেখান তো আমি ঢাকা শুনি না, যে খুরশেদ আঙ্কেল থাকতো ঢাকা, সে তার মার কাছে জিজ্ঞেস করলাম দাদি খুরশেদ আঙ্কেল থাকে ঢাকা?
খুরশেদ আঙ্কেলের কাছে কেন যাবেন?
খুরশেদ আঙ্কেলের কাছে আমরা যে ঢাকায় আসবো একটা আশ্রয় তো লাগবে, তবে আমার কাছে টাকা পয়সা থাকে।
আচ্ছা আচ্ছা, মানে টাকাটা চুরি করার পরে তার কাছে আসবেন, তাই তো?
তার কাছে আসবো।
ওকে,
এখন আমি কোন জায়গায় থাকে? সে বললো, দাদি বললো যে সেতন কোম্পানিতে থাকে। পরে আমরা কই তাহলে ওখানে যাইতে গেলে কি গাড়ি যাওয়া লাগবে? কয় ওখানে নাকি 20 মিনিটে গাড়িতে যাওয়া যায়। আমি কে, আপনি কি গিয়েছিলেন এর আগে কোনো কিছু? তো কয় না আমি যাই নাই, তবে তো চাচাই কইছিলে, কইছে আমি শুনছি। আমি কই আচ্ছা ঠিক আছে। এইভাবে শোনার পরে আমরা দুই ভাই মিলে টাকাটা নিলাম 35,000 টাকা। 35,000 টাকা নিয়ে আমরা ডাইরেক্ট মডার্ন মোড়ে আসলাম, আসি ওখান থেকে আমরা গাড়িতে পেলাম। ওর নাম্বারটা নিলাম আবার, যে চাচার ফোন নাম্বারটা দাও। ঢাকায় আসি আমরা ফোন দিলাম, ঢাকা মালি ব্যাগ আমরা গেছি, যা ওখান থেকে আমরা ফোন দিলাম, চাচা আমরা তো অমুক জায়গায় আসছি, আপনি কোথায়? চাচার বাসায় গেলাম, চাচা কি কারণে আসছে পড়ালেখা বাদ দিয়ে? আমি গেলাম চাচা আমরা তো বেড়াইতে আসছি, আমার আবার ফুবাতো ভাইটা একটু ইয়ে হাবলাটা গেছিল, ও কথা বার্তাটা বেশি একটু বলতো না। আমি চাচা আমরা তো বেড়াইতে আসছি, আমরা আবার চলে যাবো। তখন আমরা ঠিক আছে বাসায় থাকো। তখন দেখলাম কার্ডের দুইটা লাভ, আমাদের কাছে এত টাকা, আমরা আবার কি কার্ডের বাসায় আছি? আমি এখানে থাকবো না, চল যাই, কই যাবি? তখন আরেকটা আমার পরিচিত ভাই ছিল আমাদের গ্রামের পাশের গ্রামে, সে আমাদের এখানে একবার নেশা করতে আসিয়ে মার খাইছিল, তো তার ফোন নাম্বারটা আমি রাখি দিই, তার কাছে ফোন দিই, সে থাকতো কাশপুরে। তখন সেভাবে আমি তাদের কাছে চলে গেলাম আমরা দুই ভাইয়ে। এর মধ্যে আমরা দৈনিক 2,000 করে টাকা এই এটা ওটা এটা ওটা করে খাইতেছি, ঘুরতেছি, টাকা দুইজন 2,000 করে খরচ করছি, ছবি দেখতেছি। টাকা লাস্টে আমাদের কাছে টাকা ছিল 5,000, মানে 5,000 টাকা। এর মধ্যে আমাদের বাড়িতেই খবর আসে, চাচার কাছে ফোন আসছে এরা টাকা নিয়ে পালাইছে। তখন আমি তো টাকাটা নিই আমার খুব এত ভাই আমি আমি ভাই যাবো ভাই চলো ভাই ভাই ঠিক আছে চলো ভাই বাড়িতে আসার পরে আমার ফ্রেন্ডেরা দেখলো কিরে পুরো বলে ঢাকা বলাছি তোর এত টাকা পয়সা খরচ করে ঢাকা গেলে আবার আইলি গে বাড়ির মতো সুবিধা হয় শোন আমি ওই রাজু ফ্রেন্ড ডাক বললাম ঠিক আছে দোস্ত তোকে আমি খবর নিতে গেছিলাম না ওই মেয়েটাকে দেখলাম যে ঘাস উড়াইতেছে গ্যান্ডারি খেতে দুগুলা ঘাস উড়াইতেছে তখন আমি আমার মাইদুল নামে একটা ফ্রেন্ড আছে ওর সাইকেলে চড়ে গেলাম পিছনে সাইকেলে উঠছি উঠে মানে সেদিন ছিল পয়লা বৈশাখ অনেক মেয়েরা দেখতেছি শাড়ি পরে আমি লুঙ্গি পরে আসলাম একটা গেঞ্জি আমার গায়ে ছিল তো ওই মেয়েটা দেখতেছি ঘাস
আপনার বাড়িতে আসার পরে কিছু হলো না এই টাকা পয়সা ব্যাপারগুলো নিয়ে
আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছিল আমার আব্বা এই কাজটা কি কারণে করলেন ওই ঘুরতে মন চাইছে করছি আপনার কাছে তো টাকা চাইলে আর দেন না সে বললো দেয় না মানে
এই 20-30 হাজার টাকার ঘটনাগুলো সমাধান শেষ পর্যন্ত কিভাবে হলো
সমাধান আমার ফুফুটা ছিল অনেক নর্মাল উনি আর কোনো রাগ ছিল না সে বললো যে তো আমাদের শৈল সাহেবলাই সেমন টাকা করা কি আছে ব্যবস্থা করা লাগবে পরে আমার বাবা মানে 5,000 টাকা দিছিল আর আমার ফুবু টাকা দিছিল যে তাদের জমি রেজিস্ট্রি হওয়ার পরবর্তীতে আর আমাদেরকে কিছু একটা বলেন আর আমাদেরকে কিছু বললে আমরা একটা কাজ করতাম কি আমরা বাড়ি থেকে বাইরে হয়ে যেতাম দুই ভাই মিলে যেখানে আজকে যদি একটা বকাবাজি করছে দুই ভাই মিলে চলে গেছি দুই দিন তিন দিন আত্মীয় বাড়িতে থাকিয়ে কোনো খবর নেই আবার চলে আসছি
যেহেতু বাবার একমাত্র ছেলে ছিলেন সুতরাং বেশি জোর জবরদস্তি করতে পারতো না
এই কারণে আমার কিছু বলতো না
এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট
আমার
আপনারা যদি মনে করেন ও যা বলছে তা বিশ্বাস করা যায় তাহলে আপনারা ইয়েস বলবেন যদি তার উল্টোটা মনে করেন তাহলে আপনারা নো বলবেন এস এম এস পোল এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের পার্সেন্টেজ নোর পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায় ইয়েস এর চাইতে তাহলে গল্পটা এখানেই থেমে যাবে এটা আর সামনের দিকে যাবে না সুতরাং আপনার ভোটটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন এ বি সি যেটা আমাদের স্টেশনের নাম স্পেস দিয়ে আপনার ভোট ইয়েস অথবা নো লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এস এম এস পোলের রেজাল্ট কত পার্সেন্ট মানুষ ইয়েস বলেছে এবং কত পার্সেন্ট নো চলুন তারপর
তারপর এভাবে ওটা সমাধান হলো হওয়ার পরে আমি বাসা আসলাম আর রাজু
আপনার গায়ে হাত তুলতো না আপনার বাবা কখনো এইসব ঘটনার
প্রেক্ষাপটে আমার গায়ে একদিন হাত তুলছিল
মানে এই ঘটনাতে গায়ে হাত তুলেনি
এই ঘটনায় হাত তুলেনি
ওকে তারপর
তো শোন আমি আমার ফ্রেন্ডের সাইকেলে চলে যাইতেছি মেয়েটাকে দেখলাম আমাকে বললাম যে মুখের মধ্যে রোদ লাগান না মুখটা কালো হবে সে বললো রোদ লাগলে আপনার সমস্যা রাখি তো আমি সাইকেল চলতে অবস্থায় তাকে বলে গেলাম আমার সমস্যা আছে বললাম বলে গেলাম যা কিছুদূর সামনে রাজুর বাসা তাকে বললাম কি ব্যাপার দোস্ত তুই কি করলি আসলে তোমার একটা মেয়ের নাম্বার জল করতে পারলি না তো সে আমাকে বললো হ্যাঁ তুমি মোবাইল টোবাইল চালাই কি না চালাই ওখানে যা যা মাছটাই খাই তো আমি বুঝছি তোর কত রকম সাহস সতক্ষণে আমার এইদিকে সাহস প্রচুর বাড়িয়ে গেছে যেখানে যাই সেখানে কাপলা করে বেড়াই
ওকে আমরা শুনলাম ডরে কি হতে যাচ্ছে হ্যাঁ যে জায়গাটা আমরা ছিলাম মানে এলাকাতে মোটামুটি আপনার নাম পরিচিত হয়ে গেছে
পরিচিত হয়ে গেছে সবাই রেখেছে কম বেশি
মানে কি হিসেবে চিন্তা আপনাকে
আমাকে বাদশাহ হিসেবে চিনতো সবাই জানতো যে ও যেটা বলে সেটাই করে
মানে মাস্তান হিসেবে চিনতো এলাকাতে
না মাস্তান হিসেবে চিনতো না যে আমি অনেক টাকা পয়সা সবার কাছে ব্যয় করতাম যে যেখানে যাইতে চাইছিল তাকে সেখানে নিয়ে লাগিয়েছিলাম এভাবে তাছাড়া আবার মেইনলি ব্যাপার গুলা
বুঝতে পারছি মানে সবাই অন্যভাবে দেখতো আপনাকে
অন্যভাবে দেখতো
বাঁকা চোখে দেখতো ওকে বলুন তারপর
তখন আমি ও বললো যে আচ্ছা তুই পারলে দেখাই ঠিক আছে তুই সঙ্গে সঙ্গে আসিস আমি ওর বাসা যাবো যা ওর বাসা থেকে আমি ওর কাছ থেকে নাম্বার নিয়ে আসবো তো সন্ধ্যাবেলা আমরা ওই খাড়ের পর প্রায় 6-7 জন একখানে হয়ে গেছি পরে সে এই কথাটা উঠেছে যে বাদশাহ এরকম বলতেছে তা কি করা যায় তো সে বলতেছে এই ওর ওর কথা কোনো দামই নেই ও যাইতে পারবে না ওর বাসায় আমি কই দাঁড়া 2 মিনিট তুই এনে দাঁড়া আমি যাইতেছি মাঝদা ফোন দিয়েছি মাঝে মাঝে খুব সাহসী ছিল মাঝদক ডাক দিলাম মাঝদা আস আমি সেদিন ছিল শনিবার আমি আমাদের ওখানে দুইটা বড় হাট হয় গরু ছাগলের আমি ওই দিন শনিবার আমি একটা পয়েন্ট লাগাইলাম যে আজকে আমি যাব শনিবার আমরা আমাদের ছাগল হারার উদ্দেশ্যে আমরা এই উদ্দেশ্যে খুঁজতে যাবো ওই বাসা ছাগল হারার উদ্দেশ্যে গেলাম প্রথমে বাড়িতে যা বেল দিলাম তো আওয়াজ দিল শারমিন নামে ওর একটা বোন বড় বোন সে ইন্টারে পড়তো সে বললো কে আমি বললাম আমি অমুকের ছেলে আমাদের একটা ছাগল হারাইছে সে বললো এইদিকে ছাগল কোনো আসেনি কড়া মেজাজ সে বললো আমি মনে মনে ভাবলাম যে এটা কড়া মেজাজ সে হইলো কে তখন আবার আমরা বসছি কি ওই রাস্তা দিয়ে যাইতে আমরা ওদের যে গোসলখানার পানি পানি আমার পায়ের মধ্যে ঢুকছে। আমি বলি ঠিক আছে আপু, দরজাটা খুলেন, আমি আপনার কলের পানি খাবো। দরজাটা খুলতে সময় আমার পায়ের মধ্যে দেখে এটা রাস্তা আপনাদের বাসায় আসতে পারিনি, ওদের বাসায় ধুইলাম। ধোয়ার পরে 5 টাকা নোটে একটা নিই, আমার নাম্বারটা দিয়ে দিই। দিয়ে ওই মেয়েটা ছিল মৌসুমী নাম, সে ভাত পাক করছিল, তার কাছে আমি ঢেলাই দেয় ওর কলপাটটা আর ওর পাক ঘরটা অল্প ঢেলাই দেয়, সে টাকাটা পায়। তারপরে তার সাথে আমার ফোনে কথা হয়,
হ্যাঁ
5 টাকা আমি নাম্বারটা লিখে দিয়েছিলাম, ফোনে কথা হয়, প্লাস আমি সিডিও দিছিলাম, একটা কিস্তি ছিল, খুব গরিব, তাকে আমি যদি 50 টাকা দিতাম সে নিয়ে যা সিডি দিছিল, 10 টাকা দিলেও সিডি দিছিল, 5 টাকা ওকে দিলে ও নিয়ে যা যেমনি করে পায় এমনি করে দিত।
এই মেয়েটার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব কতটুকু ছিল?
আমার বাড়ি থেকে প্রায় 2 কিলো।
2 কিলো। এই মেয়েটাকে আপনি টার্গেট করলেন কবে?
যখন সুমার সাথে আমার সম্পর্ক, তখন আমি বলছি যে মেয়েটার খবর লাগা।
ওই মেয়েটাকে আপনি টার্গেট করেছেন? এটা
এটা আমি বলছিলাম রাজুকে, তো রাজু কিছু করতে পারে নাই, তখন আমি নিজে নিজে ব্যবস্থা নিলাম। তো ওখান থেকে আমি 5 টাকা দিয়ে ফেরত আসলাম বন্ধুদের কাছে। তো বন্ধুরা বলছে তুই যদি এই মেয়ের সাথে সম্পর্ক করতে পারিস তাহলে আমাদের ওখানে আকাববার নামে একটা হোটেল আছে, হোটেলের মিষ্টি যা আছে সব তো শোন। আমি বললাম ঠিক আছে, হোটেলের মিষ্টি তো দিবি দিবি, লাস্টে তো জুলে হয়েও টাকা লাগবে আমার। তো সে আমাকে বলতেছে কয় হ্যাঁ হবি সমস্যা কি, যেহেতু আমার এলাকায় রাজুর বাড়ির পাশে বাড়ি, কয় দুলা ভাই হবি পাড়া তো দুলা ভাই। আমি কই হ্যাঁ তোর তো পাড়া তো দুলা ভাই, তোরা পর আমি আপনও দুলা ভাই হবো, এভাবেই বলতেছি। তো সে মানতে নেয় না, যেহেতু ফ্রেন্ড সে চলে গেল, ও ফোন দিল, আমরা 3 ফ্রেন্ড মিলে আবারও মাছ ধরতে গেছি, আর আমি মোবাইল লগে করে নিয়ে গেছি যে সে আমাকে ফোন দেবে। তো মোবাইল নিয়ে গেছি, ঠিক 4:30 দেখছি আমাকে মিস দিল একটা, আমি ফোনটা ব্যাক করলাম, ব্যাক করার সঙ্গে সঙ্গে তার কন্ট্রোল আমি ধরতে পারলাম। তো সে শুধু বললো যে আপনি টাকাটার মধ্যে নাম্বার দিয়েছেন। আমি বললাম কেন কোনো সমস্যা, তো সমস্যা না, একটা মেয়ে মানুষকে আপনি নাম্বার দিলেন এটা সমস্যা না, আমি যদি কারোর কাছে বলি আপনি কারোর কাছে বলবেন না, আমি এটা জানি, আপনার কাছে দিছি যাই দিছি দিছি, আপনার সাথে আমার পরে কথা হচ্ছে। তখন আমি 6 ফ্রেন্ড একটা হয়ে গেলাম, তুই এখন মিষ্টি খাবি? তো সে বললো হ্যাঁ খাবো যদি হয়। তো আমি ও ফোন দিয়া লাড দিয়ে ও 6 ঝুঁকাকে শুনিয়ে দিলাম যে আমি আসলে এই মেয়ের সাথে সম্পর্ক আমার হয়েছে। তো সে 2 কেজি মিষ্টি আমাদেরকে খাইলো, খাওয়ার পরে রমজান মাস, তার সঙ্গে আমার দৈনিক কথা হইতো সিয়ারিস টাইমে, যখন খুশি তখন। আমি আমার একটা ভাতিজা ছিল হাসান নাম, সে ফ্লাক্সি লোডের দোকান করতো, প্লাস পাশাপাশি জুতার দোকানও করতো, ওর কাছে সবসময় আমি 2-3 হাজার টাকা দিয়ে রাখতাম ফোনে দেওয়ার জন্য। আমি ওকে বলতাম ঠিক আছে যখন আমি মিস কল দেবো 15 টাকা অথবা 20 টাকা, আর বেশি দেওয়া যাবে না। এবার আমার কত চলতেছে চলতেছে, এখন টার্গেট আমার একটা ওই মেয়ের সঙ্গে, আমি মৌসুমীর সঙ্গে, মৌসুমীর ঈদ আসলো, মৌসুমীর আমাকে একটা গিফট করলো, আমাকে জুতো একটা পান যাবে গিফট করলো। আমি আবার চিন্তা ভাবনা করলাম যে আমি মেয়েদের কাছ থেকে নেবো, মেয়েদের কাছে দেবো না কোনো জিনিস। এই যেরকম চিন্তা ভাবনা করে মেয়েদের কাছ থেকে নিলাম, নেওয়ার পরে ওরা দাওয়াত করলো ঈদের দিন, আমাদের পাশাপাশি তো, তো আমি আমার মাঝে রাজু, রাজু নিয়ে গেলাম না, রাজুর বাসা ওখানে হয়তো চিনবে, আমি হয়তো অন্য জায়গায় পরিচয় দিয়ে যাবো ওদের বাসায়। তো যাওয়া ঈদের দিন দাওয়াত করলো, ঈদের পরের দিন আমরা গেলাম, গিয়েছি মাত্র যা দেখি ওর বাপ আর আমার এলাকার একটা স্বাস্থ্য ভাই, সে অনেক বড় লোক, এখন তার আর্থিক অবস্থা একটু কমে আসছে আর কি। সে আর একটা লোক ছিল, নাম ছিল মহি, তারা নিশা তার থেকে এরা আবার আর এসেছে। তখন আমার সে মেয়েটার বাবা বলল আপনি কে? যখন দেখলাম আমার চাচাতো ভাই, আমি সেখানে লুকাইলাম আমার পাড়াতো চাচাতো ভাই, আমি সেখানে বললাম আমি তো দুলাল খুঁজে ছিলাম। ওই ও আচ্ছা বাবা যাই, দুলাল খুঁজে ছিল তো একটা মারা গেছে, একটা আসছিল সেটা মারা গেছে, এর মধ্যে আমার কিন্তু আমার ভাই একটা হয়েছিল, সে 7 বছর হয়েছে মারা
গেছে,
তো মারা গেছে পানি পড়ি। আমি কই না, আমি দুলাল খুঁজে 2টা ছেলে, তার মধ্যে আমি বড়, আমার ছোট মধ্যে বিয়ে হয়ে গেছে, এভাবে পরিচয় নেওয়া হচ্ছে। তো এই দুলাল খুঁজে আমার হয়েছে সম্পর্কে ভাই, এভাবে যখন বললো তখন আমি তার সাথে পরিচয় হলাম, সে তারা ঘরে দিল বসতে দিল, তারা নাস্তা আমাদেরকে করতে দিল প্রায় মনে হয় 12-13 আইটেমের। আমি তখন বললাম আমার ফ্রেন্ডদেরকে দেখ বাচ্চা কি করতে বলে, ওখান থেকে আসলাম, মেয়েটা আমার পিছনে পিছনে আইলো। তো আমার একটা ফ্রেন্ড সবসময় বলতো যে মেয়েদের সাথে প্রেম করলে মেয়েদের নাকি প্রেমটা শক্তি হয়। তো তখন আমি ওই কাজটা করি মেয়েটার সঙ্গে, আমি চলে যাই, যাওয়ার পরে এভাবে আমার ওদের বাসায় যাতায়াত হয়। হওয়ার পরে একদিন ওর মা আমাকে ডাকলো ফোন দিয়ে, যে বাবা তুমি কোথায়? আমি বাসা, ঠিক আছে আমাদের বাসা কেউ না, একটু তাড়াতাড়ি আসতো মুসলিমের অসুবিধে। আমি গেলাম রাজকোট 1:30 বাজে, আমার ফ্রেন্ডটাকে নিয়ে গেলাম মাঝে সাইকেল থেকে নামিয়ে ওদের বাসায় গেলাম। আর বললাম তুই যা, আমি কখন যাবো তার ঠিক নেই। মৌসুমীর মা বললো যে আজকে এখানে থাকে, আজকে আমাদের বাসায় কেউ নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার বাসায় কেউ নাই তো আমি আজকে আছি, সমস্যা নেই। তো থাকলাম, আমি বললাম যে আমি পাশের উনি, না পাশের উনি ঘুমের দরকার নেই, পাশের উনি কেউ নেই, এখানে সমস্যা নেই। তখন এখানে ঘুমাইলাম, তার ভেতর আমার সম্পর্ক বাড়ে হলো যে আমার নাকি কোন পুরনো চাচা হয় মৌসুমীর বাবা, আমি শাশি এরকম ধরে নিলাম, নিয়ে ওখানে ঘুমিলাম। রাত্রেবেলা বললো কি শাশি আমার সাথে একটা অনৈতিক ব্যবহার শুরু করে দিল, যে আমাকে এই কাজটা করায়। এর মধ্যে আবার চাষায় চলে গেছে চট্টগ্রাম। আমি কই না এই কাজ আমাদের, সে বলে যে এই কাজ যদি না হয় এই রাত্রেবেলা তোমার কে বাঁচাবে? আমি ভাবলাম কিছুক্ষণ, ভাবার পরে বললাম ঠিক আছে এই কাজ হবে। আমাদের এলাকায় আমার দাদার যতটুক নাম, আমার দাদাকে সবাই এক নামে চিনত, আর আমাকেও মানুষ এতটাই জানতো যে এই ছেলেটা কোনো কারো কোনোদিন ক্ষতি করে নাই বা চুরি করে নাই। এখন মাঝে ভিতরে ভিতরে আমি যে কত কি করে বেড়াইতেছি কেউ জানে না। তো আমি এইটাই মাথায় রাখি তখন, যে আমার দাদার যে নাম, এখানে যদি আমি ধরাটা পড়ি, তারা যদি আমাকে এভাবে আটক করে, তখন তো আমার মান সম্মান তো যাবে, আমার ফ্যামিলির কোনো লোকে মুখ দেখাতে পারবে, তখন আমি রাজি হয়ে যাই। রাজি হয়ে যাই আর ওখান থেকে আমি একটা জেদ তৈরি করি যে তোর সাথে আমি এই যে করলাম তোর মেয়ের সাথে আজ থেকে আরো দ্বিগুণ ভালো। তারপর সেখান থেকে আমি গোসল ঢোল করে ঘুমাইলাম সকালবেলা। আমার মানে শরীরে এমন লাগতেছে যেন আমি একটা রোগী বিছানায় আছি। শোন আমি মাঝের কাছে ফোন দিলাম যে আমার এখান থেকে আসি, আমি ওই জায়গায় আসি। শোন আন্টি এমনিতে নাস্তা করতে কয়েছিল, কত কিছু বলছিল, সেদিন আর বললো না। আমি আন্টি আমি চলে গেলাম, ঠিক আছে যাও। আমি গেলাম মাঝের সঙ্গে, যা হোটেলে নাস্তা পানি করলাম, তারপরে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে আমার মা কইতেছে সারা রাত কইছে, তো আমি সেরকম কথাবার্তা মানে আমার একটা ফেজ আসি গেছে, শরীর মানে অসুস্থ অসুস্থ লাগতেছে। তো আমি মাকে বললাম আমি আমার ফ্রেন্ডের বাসা ছিল। তো তখন আমার মা বলতেছে তুই নিশ্চয়ই আবার আজকে ইয়ে করছিস, নেশা করছিস। আমি কে না নেশা টেশা করিনি, আমার শরীরটা আমার খারাপ হয়, কালকে মোডেলে খাইছি। তো সেখান থেকে আমি আসলাম, আসার পরে ওই মৌসুমীর নাম্বারে আমি ফোন দেই, ওর মায়ের কাছে থাকে, মৌসুমীর কাছে আর দেয় না। তখন আমার একটা রাগ উঠেছে, মৌসুমীর কাছে দেয় না, মৌসুমীর তালিকা মৌসুমীর বাইরে। তো আমি ওদের বাসার কাছে যাই ফোন দিতাম, যেহেতু ওর বাসার আমার বাসা অল্প কিছু দূর। তো আমার এর মধ্যে আমার আমার বন্ধুর একটা নতুন মোটর সাইকেল কিনছে, ওর মোটর সাইকেল নিতে আমার যাই। তো মৌসুমী একদিন হঠাৎ একটা রং নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে আজকে তুমি আসো। তো গেলাম যা দেখি ওর বাসার পিছনে অনেকগুলো গাছ, গাছের নিচে ও দাঁড়ায় রয়েছে। সে বলতেছে কি ব্যাপার, তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? আমি আজকে ফোন টোন দেয় না। আমি তো মনে মনে ভাবতেছি আমি তো ফোন দেই, তোমার মা তো মনে মনে বলতেছি দেয় না, তোমার মা তো দেয় না কি কারণে এটা তো আমি জানি। তখন প্রায় ঠিক আছে এখন থেকে তোমার মার ফোনে আমি আর ফোন দেবো না, তোমাকে আমি একটা ফোন দিচ্ছি। সে বললো আমি ফোন চালাবো কিভাবে, আমার বড় আপা মাঝে মাঝে আসে একসঙ্গে থাকি আমরা। তখন সে বললো আচ্ছা ঠিক আছে তুমি জানলে করে পারো, আমি করে রাখো, পরে ব্যবস্থা করো কি করো। পরে আমি একটা ফোন কিনে দিই তাকে, দেওয়ার পরে কয়েকদিন পরে আমি তাকে ডাকি, সে আসে আমার সঙ্গে। আসার পরে তাকে আমি নিয়ে যাই মায়াভবন, আমাদের ওখানে একটা পার্ক আছে, পার্কে নিয়ে যাই।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার বেজে গেছে, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। এবং আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিবতে বাদশা মিয়াকে। অনেক জিনিস আজকে এখানে মিউট করা হয়েছে বিকজ অব দ্য প্রেজেন্টেশন অব দিস স্টোরি। আপনারা আসলে গল্পের রেসেন্সটা বুঝলেই হবে, এখানে আসলে ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই, আসলে বুঝে নেওয়ার কিছু ব্যাপার থাকে। এবং সে জায়গাটা থেকে আপনারা হয়তো বুঝেছেন যে আসলে ওর জীবনের অপরাধের ধরনগুলো কি। আরো বিস্তারিত আমরা জানবো মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। তবে এই পর্যায়ে আপনাকে বলতে চাই, আপনি যদি ওকে দেখতে চান, কোনো কমেন্টস করতে চান, কোনো প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গিয়ে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্ক অনুসারে পেজটিতে গিয়ে আপনি লাইক দিলেই ওই পেজটির মেম্বার সহ আপনি ওকে দেখতে পাবেন। এবং প্রিয় শ্রোতা, আরেকটি বিষয়, আজকের এই অনুষ্ঠানে যে SMS পোলটি আমরা দিয়েছিলাম, সেই SMS পোলের রেজাল্ট আমরা এই মুহূর্তে জানতে চাই কম্পিউটারের কাছ থেকে।
Yes, 76%. No, 20%. No comments, 4%.
কম্পিউটার বলছে 76% ইয়েস এবং 20% হচ্ছে নো আর বাকি 4% হচ্ছে নো কমেন্টস। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা বিলিভ করছেন তাদেরকে, যারা বিলিভ করছেন না তাদেরকেও আমরা আরো সামনের দিকে যেতে চাই। এবং একই সাথে সবার জন্য একটি নতুন অ্যানাউন্সমেন্ট, যাহা বলিব সত্য বলিব একটি ফোন নাম্বার যোগ হয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনি SMS এর পাশাপাশি নিজের কথা বলতে পারেন এখানে এবং আসার জন্য বলতে পারেন। আমাদের ফোন নাম্বারটি আমি জানিয়ে দিচ্ছি প্রিয় শ্রোতা, এখানে ফোন নাম্বারটি মনে রাখতে হবে। এখানে ফোন করার পরে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে ফোনে, সেই নির্দেশনা অনুসারে আপনার কথাগুলো এখানে আপনাকে রেকর্ড করতে হবে। ওকে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। আরো একবার বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে আপনি দুইয়ে চাপবেন, চাপার পরে আপনি দেখবেন যে ওখানে যাহা বলিব সত্য বলিব নিয়ে কিছু কথা বলা আছে, আপনাকে কিভাবে কথা বলতে হবে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এবং আপনার কথা যদি প্রচারযোগ্য হয়, আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো যদি প্রচারযোগ্য হয়, সেখান থেকে যদি আমাদের কিছু শেখার মতো থাকে, আমরা অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করব। আর আপনি চাইলে আমাদেরকে টেক্সটের মাধ্যমেও জানাতে পারেন আপনার এখানে আসার কথা। এবং সেটার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা ঠিক 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিতে চাই, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from fusionbd.com.
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে আজকে বাদশা মিয়া, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষকে সচেতন করবার জন্য আজকে সে অকপটে স্বীকার করছে কি ভুল করেছিল, কেন করেছিল এবং তার শেষ পরিণতি, তার জীবনে কি ঘটেছে। আমরা বাদশা মিয়ার কাছে আবারও ফিরে যেতে চাই। হ্যাঁ বাদশা মিয়া, তারপর
তো তাকে আমি মায়াভবন নিয়ে যাই, আমার যে ইচ্ছাটা সেটা মনে পূরণ করি। করার পরে তার সঙ্গে আমি 3 বার আমার ইচ্ছাটা পূরণ করি, করার পরে তাকে আমি ছেড়ে দিই। তো এইভাবে আমি তার মা মেয়ে দুজনের সাথে রিলেশনটা করি। পরে এখন আমরা 3 ফ্রেন্ড মিলে যাবো বেড়াইতে দিনাজপুর। দিনাজপুর বেড়াইতে যাবো, এখন আমরা রেল স্টেশনে বসে রয়েছি। তো এমন সময় নীলসাগর নামে একটা ট্রেন আইলো, সেটা এলো বদরগজেরের দিক থেকে। আসার পরে ওখান থেকে 2টা মেয়ে আর একটা ছেলে নামলো। নামার পরে হেরা দেখতেছি আমাদের এলাকার না, চিনে পরিচয় না। তো আমার মিলন বন্ধুকে ও ছিল অনেক, মানে যে হেরোন সিরাজ, একটা অপরিচিত লোক দেখলে এটা তো বুঝতে পারতেছেন, ঢাকা শহরে আমি এখন আসি বুঝতেছি, অপরিচিত লোক দেখলে একটা কাহিনী শুরু করে। তো সে বলতেছে দোস্ত এই ছেলেটা কোন জায়গার হইতে পারে। তো আমি বললাম কোন জায়গার কেমনে করবো। তো আমার সাথে যে মহবুল সে ছিল অনেক মোটা, মোটা বলতে স্বাভাবিক মোটায় ধরা যায়। তো সে বলে বেটা দাঁড়া আমি এটা শুনে আসতেছি কোয়েত থেকে। আমি বললাম যা ঠিক আছে যা। তো সে যা জিজ্ঞেস করছে ভাই আপনি কোথা থেকে আসছেন, সে বলছে চিনির বন্দর। ভাই আপনার কোনো প্রবলেম? না ভাই আমাদের কোনো প্রবলেম না, তা এখানে বেশি ঘুরে ফিরে করেন না। এই ভাই এইভাবে বলছে, আমি আমরা শুনছি। তো সে বলতেছে যে কোথায় কোন বলতেছে আমরা কোথা থেকে আসছি। তো সখন মিলন আমাদের এলাকায় আসিয়া আমাদেরকে আবার দেখা রে, সখন সে বলল ঠিক আছে এটা সিস্টেম করে নিয়ে যা। তো আমরা বললাম ঠিক আছে। ওরা দেখতেছি আমাদের মিলের স্কুলের ওখানে পার্কের মতো শিশুরা ওখানে খেলাধুলা করে, ফুটবল খেলে, সবকিছু মানে ক্লাবের মতো নেই। তো ওরা দেখলাম ওইদিকে যায়, জায়গাটা অনেক সুন্দর, ওইদিকে যায়। আমরা 3 জনে আও গেলাম ওইদিকে। তো আমার মানিব্যাগে সবসময় বেল্ট ছিল, মিলনেরও মানিব্যাগে সবসময় বেল্ট ছিল। যখন আমরা
কেন রাখছেন
এটা রাখতাম আমরা এমনিতে
শখ করে
শখ করে। আর মহবুল সবসময় একটা ছুরি রাখতো, সেটা হলো যে গাছের যে কলম লাগাই টেপ, সে টেপ লাগাইতো মাঝে মাঝে ওদের নিজের বাগানে। ও এই ছুরিটা মানে এত ধারালো করছে তা বলার মতন। ওর কাছে আসতো ওটা মানি ব্যাগে। আমরা গেলাম, যা আমরা বললাম একটা ফাল কথা বললো মিলনে, বললো যে সুন্দরী আমার সাথে একটু কোলাকুলি করবা। তো ছেলেটা হুট করে রাগ হয়ে যায়, কয়ে এটা কি মগের মূল্য পাইছি না, এটা ওটা কয়ে মানে বকাবকি শুরু করেছে, কয়েছি লেবেল করবো। সখন মিলনে কয়েকটা ধর সিস্টেম করবো। পরে এমনি করে ধরে পাশে ছিল গ্যান্ডারি খ্যাত, ওখানে সিনিয়র মেল ছিল, সুপার মেল গেন্ডারে খেতে নিয়ে যায়। নিয়ে যাওয়া
মেয়েদের সঙ্গে ছেলেটা ছিল,
মেয়ে দুটা তার ঘটনা শুধু দেখতে মিলন পকেট থেকে যে আগে বিলেট বাড়ি করে রাখছে এটা আমি কখনোই ধারণা করতে পারিনি। আর ও সব সময় গা দেখে সে বিলেট দিয়ে হাতের মধ্যে দিতে থাকতাম
ছেলেটা,
এই জায়গাটা পুরো সঙ্গে সঙ্গে কাইটে মানে রক্তটা কেটে গেছে যেটা আমি দেখলাম। তো আমি আমার রক্তটা একবার আমার কপালে আছে, তখন আমি মিলন বলতে না এটা বাঁচায় রাখলে আমাদের বিপদ হতে পারে। তখন আমি বললাম কি করবি, তখন মহবুল বলতেছে আমাদের এলাকায় তোর বাড়ি কই, সেমন বললো যে আমার বাড়ি চিনির বন্ধু। আবারও বললো ভাই ভাই আমাকে এভাবে মারেন না, আমার ভুল হয়ে গেছে। তখন আমি বললাম আমি আমার আবার একটা মুখ দিয়ে পারবে যে আমার এলাকায় আছি আমাদের লোকজন একটু অপমান করে। তখন আমি আমার পকেট থেকে বেলের বার করে ওরা আর একটা হাতের রথ দেখে দেয়, আর মহবুল এটা দুই পায়ের রথ দেয় কেটেছে। মহবুল ছিল ছুরিটা দিয়ে দুই পায়ের রথ দেয় কেটে দেয়, এর মধ্যে আমরা জড়াজড়ি করে আমাদের গায়ে রক্ত ধরে। তখন আমরা করলাম কি ও কেটে দিয়ে দেখি মেয়ে দুইটা চিল্লাবিল্লা করতেছে। আমরা ওই আখ ক্ষেতের ভিতর দিয়ে চলে গেলাম, আমাদের ওখানে ডিগ্রি গড় নামে একটা জায়গা আছে, ডাইরেক্ট ডিগ্রি গড়ে চলে গেলাম। ডিগ্রি তে যা ওখানে অনেক বড় ডিগ্রি, ওখানে যে আমরা গোসল টোসল করে সাত যা আছে সাত ভাড়ে নিয়ে আমি ফেলাইয়া চলে গেলাম বাড়ি ওই দিক দিয়ে মাতার দিয়ে বাড়ি চলে গেলাম। যা গোসল টোসল করে আবার আইলাম বিকেলবেলা, আসি মানুষের কাছে শুনলাম যে লোকটাকে নিয়ে গেছে, এই কামটা কি করছে কেউ জানে না। আমার আবার দাদার দোকান ওখানে ছিল, দাদাকে বললাম যে দাদা এই এইরকমগুলো ঘটনা করে, হ্যাঁ এরকম আজকে একটা এখানে এই অবস্থা। কেউ কোনো কিছু জানে না, মেয়েরাও বলতে পারে না আমরা কোন জায়গার লোক। আমরা ওই দিক দিয়ে চলে গেলাম, বিকেলবেলা আসলাম, আসি আবার ওই প্ল্যাটফর্মে বসলাম। বসে একটা গাড়ি আসলো কিস্তি নামে, মিলনে করলো কি করে আজকে ধান্দা করা লাগলো। মিলনে ওখান থেকে বসে থেকে একটা গাড়িতে আসলো, একটা নোকিয়া সেট দামি মানে ছিল সেটটা, সেটটা সে গাড়ি এরকম টিপে টিপি করতেছে, সিটে বসে সে সেটটা নিয়ে একটা দিনে ওপাশ দিনে নিয়ে গেছে জেনে। আমি যাওয়ার পরে ওরা বিক্রি করলো, ওখান থেকে 500 টাকা পাইলাম আমি। এভাবে চললো, চলার পরে আমি আবারও আরেক মেয়ে মিলনের গার্লফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয়ে গেল, নাম ছিল জেসমিন। আমি সখন আর কোনো মেয়ের সাথে ইয়ে পাইতেছি না, আর আমি নিজেও করতেছি না। তো ওই মেয়েটা মৌসুমীর ব্যাপারটা, ওর সঙ্গে তো আমি সব কিছু করে ফেলছি, তারপরও আমি ওর সঙ্গে পিছিয়ে পিছিয়ে ঘুরি। ও স্কুল যায় আমিও যাই, ও স্কুল যায় আমিও যাই। তো আমার আব্বা বলে যে তুই প্রতিদিন নয়টার সময় কই যাস, আমি বললাম যে ওই দিকে যাই দাঁড়াইতে। তো ওই দিকে না দাঁড়াইয়া তোর তো দাদার দোকান আছে সোনপুরে কৈলাসের, তুই তো আমার যেহেতু ছোট দোকান, আমাদের দোকানে আবার মেশিন ছিল চারটে আর কারিগর ছিল তিনটে, আব্বা ছিল, আব্বা কাজ সকালবেলা কাপড় কেটে দিয়ে চলে যেত। তো তুই তো তোর দাদার দোকানে যা কাজটা শিখতে পারিস, আমি তো আমার হালটা ধর। আমি সখন ভাবলাম যে আসলে তো আমি তো যদি প্রতিদিন নয়টার সময় যাই, আমি প্রতিদিন পকেট খরচ টাকাটাও পাইতেছি আব্বার কাছ থেকেই, প্লাস ওর সঙ্গে আমার প্রতিদিন দেখা হইতেছে। এভাবে আমি ওর সঙ্গে সময়টা কাটাইলাম, কাটার পরে আমার যা কাজ তাও তো হয়ে গেল। এভাবে হওয়ার পরে মিলনের গার্লফ্রেন্ড জেসমিনের কাছে আমার নাম্বারটা চলে যায়, জেসমিনের কাছে আমার নাম্বারটা চলে যাওয়ার পরে তখন জেসমিন আবার ওর বান্ধবীর কাছে নাম্বারটা ট্রান্সফার করে দেয়। যার পরে ওর বান্ধবী আমাকে একটা মেসেজ করে হাই লাভ লিখে। তো আমি ফোনটা ব্যাক করে তাকে জিজ্ঞেস করি আপনি কে, প্রায় আমি মানুষ, তা আপনি কাকে চাচ্ছেন বা আপনাকে? তো আমি বললাম আমি তো ভাই কারো না, যে আমার চাইলে পাওয়া যাবে। তো বললে কেন চাইলে পাওয়া যাবে না, কেন আপনি কি শোনা নাকি? তাহলে শোনার চেয়েও তো আপনি একটা অপরিচিত মেয়ে আমার সাথে কথা বলতেছেন, এটা আবার আপনার কোন ধরনের স্বভাব? এভাবে বললাম। তখন সে আমাকে বলতেছে আপনি কি বোরকা পরে হাঁটেন? তখন তাকে আমি বললাম হ্যাঁ আমি বোরকা পরে হাঁটি। বলার পরে আমি সেই দিনে বিকেলবেলা বাড়ি গেলাম আমার দোকান থেকে, মৌসুমীকে নিয়ে যাইতেছি রাস্তায় হাঁটি হেঁটে। তখন আমাকে এক ভ্যানওয়ালা পিছন থেকে ডাক দেয়, পাটিসা ভ্যান হতো। তখন আমার শরীরটা এমন একটা কাঁপুনি দিয়ে ওঠে যে আজকে মনে হয় আমার কি অবস্থা, আমার কণ্ঠটা একদম ঠিক আমার আব্বার মতো লাগছে। তখন আমি দেখতেছি আমার পিঠিটা ভেজে নিচ দিয়ে পানি পড়তেছে, হাত দিয়ে রং দেখি গরমকাল ছিল। তখন পিছনে ঘুরে দেখি ভ্যানওয়ালা, তো ওকে আমি বলি যে আমার পিছন থেকে ডাক দিলি, সে আমার পর থেকে আর কি হয়েছে। তো সে আবার এই ব্যাপারগুলা যা আমার আব্বার কাছে জানাইছে, বলছে মামু এই ঘটনা আপনার ছেলেকে আজকে আমি আম্মু জানাই দিয়েছি।
ওকে, মানে একটা কমপ্লেইন করলো আপনার?
কমপ্লেইন করলো, এর আগে জানতো যে ওইদিক যাতায়াত করে, কিন্তু এর মধ্যে আমি এত কিছু করলাম, তার সাথে তার মার সাথে এই কাজটা করলাম, তার মেয়ের সাথে করলাম, কিন্তু এগুলা জানতো না আমার আব্বা। যখন এই ব্যাপারটা আমার আব্বা জানলো, তখন আমার ডাক দিল, দিয়া বললো যে দেখো ওই মেয়ের মা তোমার চাচার সাথে বিয়ে বসতে চাইছে, আমার আব্বার চাচা তো ভাই, তার সঙ্গে বিয়ে বসতে চাইছিল, এটা কোনো ভাবে মানে না, মেয়ের মাটা নাকি খারাপ। আমাকে যখন এই কথাটা বলা হলো, তখন আমি ইয়াকে রাজু কি হ্যাঁ এই কথা, এই কথা শুনছি আমার আব্বা, এই কথা নাকি সত্য কয়, আমিও এরকম শুনছি। তা এভাবে যখন চললো, শুনা শুনি হয়, তখন আমার আব্বা, তারপর আমি ওই দিকে যাতায়াত করি, আমার আব্বাকে আমি একবারে বলি যে আমি ওই মেয়েকে বিয়ে করবো। একদিন আমরা, আমার মা আমি দুইজনে জমি দেখতে গেছি, যাদেরকে ওই মেয়ে, ওই মেয়ের পুরো ফ্যামিলি ওদের ধান, আমাদের ধান গাছের সামনে ওরা ধান কাটতেছে, আমি ওই সময় আমার মা আর আমি উপস্থিত, আমি সঙ্গে সঙ্গে, আমার দাদি ছিল, আমার আপন দাদি নেই, অনেক আগে মারা গেছে, দেখিনি তাকে, আমার দাদির কাছে ফোন দিলাম, দাদি আসেন এই তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আসতে দাদিকে বললাম যে ওই যে ওই মেয়েটা, দাদি গেছ মা সহজা, তখন মা সহ দাদি গেছে দেখতে। তো আমার মা ভাবছে ওই সময় যে আমার দাদি আর দাদি আবার ছেলে আছে বড় চাচা, সে আবার বড় বিয়ে নাকি হয়ে গেছে ওই সময়, আমার মা ভাবছে হয়তো ওই মেয়ে আর আমার চাচার সাথে বিয়ের কোনো কথা নিয়ে গেছে, দেখতে গেছে, এইটা ভাবি নিছে আমার মা। যখন আমার মা ওখান থেকে আসছে, তখন আমার দাদি বলছে যে এরকম বাড়ছে, আমার ফোন দিয়ে বলছে এই ঘটনা। এই ব্যাপারটা আমার মা যখন আমার আব্বার কাছে বলছে, আর ওই ভ্যানওয়ালা, কয়েকটা ভ্যানওয়ালা আমার নামে কমপ্লেন করছে, করার পরে আমার আব্বার সঙ্গে এই ব্যাপারটা জানি যায় সব কিছু। তখন আমার আব্বা রাত 12টার সময় আমার ডাকতেছে, ডেকে বলতেছে কয় তুমি এবার ঢাকায় চলো, 2,000 টাকা হাতে ধরা দিয়ে বললো ঢাকায় চলো। আমি তো ওই ঢাকায় জানি কি করবো, আমি তো ঢাকায় কেউ নেই, কার কাছে যাবো? কয় তুমি এর আগে একবার খোঁজতে ব্যাঙ্কের কাছে যা, 3 মাস থেকে গেছো, আবারও তোমার খসে ব্যাঙ্কের লাগে। আমি ওই খসে ব্যাঙ্কের যদি আমাকে না নেয়, আর 18 বছরের নিচে, আমি ওই সময় আসি দেখছি 18 বছরের নিচে কোনো কোম্পানিতে লোক নিয়োগ দেয় না। তো আমি বললাম না আমি যাবো, তোমাকে যাওয়াই লাগবে, প্রয়োজন হয় আমি তোমার ওখান থেকে, ওখানে বসে বসে বসবো, তো আমি এখানে রাখবো, তোমার ম্যাচ করে যা আছে সব। আমি কই ঠিক আছে, যদি দেন তাহলে যাবো। তখন আমি আসলাম কালীগঞ্জ, কালীগঞ্জ আসলাম, আসি ওখানে আমার খসে ব্যাঙ্কের চাকরি করো। ওখানে আসার পরে ম্যাচে, ওখানে ম্যাচে থাকি একদিন ডিউটি করি, 10 দিন করি না। খুশিদ আঙ্কেল ছিল ইলেকট্রিশিয়ান ভালো একটা, ওদেরকে সবাই মানতো, এই হিসেবে ওদের ভাষা হিসেবে আমাকে কোম্পানি থেকে কোনো চাপ দিত না, আমি যেমনি করে ডিউটি করি করি, কোম্পানিটা ছোট ছিল। সেখানে আমি থাকার পরে আবার বাইক গেলাম, এর মধ্যে আমার ওই যে জেসমিন যে নাম্বার দিল, নাসরিন, নাসরিনের সাথে আমার ফোনে কথা হয়।
আচ্ছা,
ফোনে কথা হয় আমার টার্গেট, আমি কি, আমি তো নিজেই জানি, ওরে তো আর জানাই না। তখন আমি ওই নাসরিনও ঠিক এক সিস্টেমে ওই মায়াভবন নিয়ে যাই, মায়াভবন নিয়ে যা, আবার ওই আমার যে কাজটা সে কাজটা করি। আমি এটা একলা একদিন নিয়ে গেলাম, মেলমুখো জানাইলাম না, জেসমিনকে জানাইলাম না। পরবর্তীতে আবার রমজান মাস, রমজান ঈদ আসলো, গতবার বাইরে গেলাম দুইজনে এখানে চাকরি করা অবস্থায়, করার পরে মিলন আমার সঙ্গে গেল, মিলন বললো আমার 9টা 9:30 দিকে ডাইকে বললো যে দোস্ত আজকে আমরা বেড়াইতে যাবো, কোন জায়গায় যাবি? মায়াভবন। ঠিক আছে, সমস্যা নেই। আমি তো এর আগে একবার গেছি, আর তার আগেও গেছি, আমার একটা ওখানকার অভিজ্ঞতা, আর ওখানকার এখন আমার সবাই, সবার সাথে আমার পরিচিত হয়ে গেছে। তো আমি এই বন্ধুর সঙ্গে গেলাম, বন্ধু আমার একটা জিনিস জানাইলো না যে মেয়েটা চাষা আবার কলেজের এক মেয়েকে নিয়ে গেছে, এইটি আমার জানাইলো না। অন্তপক্ষে মেলনের সাথে আমার আমার বন্ধুর সম্পর্কটা অনেক ভালো, ওই মেয়েটার চাষার জানাইলো না। পরে আমি ওখানে যা, আমি যখন এই কাজটা করি, তখন আমি ভিডিও করি,
মানে
মেয়েটার সঙ্গে যখন এই কাজটা করি আমি, তখন আমি ভিডিওটা চালু করি, ওখানে লেসির গাছ আছে, লেসির গাছের উপরে বান্ধে দিই, বান্ধে দেওয়ার পরে এক লোক আমার বাইক থেকে ফেলে গেছে, করার পরে সে আমার মোবাইল চেঞ্জ, যখন খাস বাজ ছাড়া আমার, সে আসিয়ে আমার মোবাইল এনেছে, নিয়ে আসছে আমার কাছে 10,000 টাকা দাবি করতে, তুমি 10,000 টাকা দিবা তাহলে তোমার মোবাইল, তোমার ভিডিও সব পাইবা, আর তুমি যদি না দাও তাহলে তোমার মোবাইলও পাইবা না, তোমার ভিডিও। তখন আমি বললাম আপনার 10,000 টাকাও দেবো না, আপনার কাছ থেকে মোবাইলও নেবো, অন্তর্ভুক্ত আপনাকে আমি এখান থেকে মারিয়ে দেবো। এইভাবে আমি বলতেছি, সব মেয়েটা কান্না শুরু করে দিচ্ছে। আর এর আগে যেগুলো আমি ঘটনা ঘটাইছি অন্য অন্য মেয়ের ক্ষেত্রে, সেগুলো সবগুলারে আমার ওখানে ভিডিও আছে। কারো কাছে আমি এমনও কইছি যে তোমার ছবি তুলে যাওয়া লাগবে, তার কাছ থেকে মিশি ছবি তুলে ফোন পাড়াই দিছে, ওরা চলে যাচ্ছে। এইভাবে ওখানে আমার আছে মেয়ামরিতে সবকিছু ওই মোবাইলে, সব কিছু ওই লোকটার হাতে যখন চলে গেল তখন তো আমার মাথা হ্যাং, তখন আমি কি করবো নিজে বুঝতেছি না। তখন আমি মিলনের কাছে ফোন দিয়ে দেবো, এইরকম অবস্থা নাই। মিলন মিলনের গার্লফ্রেন্ড নিয়ে এক সাইডে গেছে, আমি এক সাইড, মিলন যে মেয়েটা চাচাটা ও আবার এক সাইডে গেছে, ওটা আমি জানি না, পরবর্তীতে জানতে পারছি যখন আমরা ধরা পড়ছি। তখন আমি করলাম কি, মিলনের নাম্বার আমার মুখস্থ, আমার যে ওখানে এক লোকের দেখা পেলাম যে ভাই আপনার মোবাইলে কথা বলা যাবে, তো সে বললো কার কাছে ফোন দেবেন, আমি কই এখানে আমার লোক আছে তো তার কাছে ফোন দেবো, তো সে বললো আচ্ছা ঠিক আছে বলতে পারেন। ওর কাছে ফোন দিয়ে খালি আমি ওকে একটাই বলছি, তুই কই আছিস, 2 মিনিটের মধ্যে আমার সামনে আমি উমুক দেবে। আমি আবার ভাবছিলাম একটু অন্যরকম, যে ও আমার মনে হয় ফান করা এখানে ধরা রাখা হইলো। তো যখন এরকম হয়ে গেলো, তখন মিলন আসলো, আসিয়ে দেখে এই অবস্থা, মেয়েটা কান্দ আছে, আমার মোবাইল তার কাছে। তখন মিলন করলো কি, ওই মেয়ের চাচার কাছে ফোন দিল। আমার ওর চাচা যখন আসলো, আসি মেয়েটা দুটা থাপো মারলো, মারি বললো এই বসে এগুলো করে, তো আমার কিছু বললো না। আমার আবার চাচা ওই মেয়ের চাচা ভালো করেছে নি, ওরা একে বেশি, তো আমার গ্রাম পরিচয় নিলো কে তার বাড়ি। তখন আমি বললাম ভাতি যে আপনি তো আমার ভাতি দেখছি আসতে আসতে, পড়ার পরে বললো মোবাইল কিনছে নইলো, তো মোবাইল দেবো, মোবাইল দিল আমার কাছে। লগে লগে আমি যেগুলা ভিডিও আছে সম্পন্ন পিনকোড মারি দিলাম, দেওয়ার পরে মোবাইল নিলাম, মেয়েটাকে নিলাম, আমরা 3 জন, ও আমার ফ্রেন্ড, আমি, ওই চাচা, এই আমরা 3টা মেয়ে 3টা ছেলে একলগে হয়ে আসলাম ওখান থেকে। আসার পরবর্তীতে গেটে আমি যে লোকগুলাকে আমি চিনতাম তাকে বললাম যে যে ঘটনাটা আজকে ঘটছে, এই ঘটনাটা নিশ্চয় যদি আর কোনোদিন ঘটে তাইলে কিন্তু ভাই আপনাদের অবস্থা খারাপ হবে, বলে আমি চলে এলাম। পরবর্তীতে আবার এক মেয়ের সাথে আমার
আপনার যে মোবাইলটির কথা বলছিলেন, হ্যাঁ, এই মোবাইলটি এখন কোন অবস্থায় আছে?
এই মোবাইলটি আমার সম্পূর্ণ হারা যায়,
এই ছবিগুলো সহ এই ভিডিওগুলো সহ
হারা যায়।
মোবাইলটা আপনি এখানে এসএমএস করেছেন, মোবাইলটা কিভাবে হারায় আপনার কাছ থেকে?
মোবাইলটা আমি 10,000 এক মেয়ের সঙ্গে,
ওখানেও একজন মেয়ে,
ওখানে একজন মেয়ে, আমি তার
মেয়েময় জীবন আপনার, এবং এই মেয়েদের সাথে আপনি যে একের পর এক অন্যায় করে গেছেন, দিস ইজ রিয়েলি ইনটলারেবল। এবং এই জায়গাটা থেকে একটা কথা বলি, যে আজকে এই ঘটনা কিন্তু এই ছেলেটার এই একটা ঘটনাই কিন্তু জেবিএসবি তে আসেনি, এরকম অনেক অনেক ঘটনা এসছে, এবং আমরা দেখি যে এই যে সেলফোনের যুগে এবং আমাদের অনেক অনেক বেশি প্রযুক্তির যুগে খুব সহজে একজন মানুষের সাথে কমিউনিকেট করা যায়, এরকম যুগে একটা অদ্ভুত শক্তিশালী মাধ্যমকে কিভাবে মিসইউজ করা হচ্ছে এবং এটা মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। ওকে, সেজন্যই বারবার আমরা বলি আমরা ইমোশনাল হব, ঠিক আছে, কিন্তু ইমোশনাল জায়গাটাতে আমরা যেন কোনোভাবে লজিককে ভুলে না যাই, আমরা যে কাজটা করছি সেটা যখন ইমোশন থাকবে না সেটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, আপনার মোবাইলটা হারিয়ে গেছে এবং আপনি নিশ্চিত নন যে এই মোবাইলে যে ভিডিওগুলো ছিল এবং যে ছবিগুলো ছিল সেগুলো কোনোভাবে মিসইউজ হয়েছে কিনা, আপনি সেটা কিন্তু জানেন না, এবং আপনি এটাও জানেন না যে এই ছবিগুলো বা এই এই যে ভিডিওগুলো এগুলো নেটে ছড়িয়ে গেছে কিনা, আপনি এটাও জানেন না। জানেন কি, তার মানে এটা হতে পারে, হতে নাও পারে, কত বড় রিস্কের কাজ আপনি করেছেন। তারপর
তবে এইটা হারা যাওয়ার পরে যে মেয়েটার সাথে যশোরে আমি দেখা করতে গেলাম, সম্ভবত 30 তারিখ মে মাসের 30 তারিখে আমি একটা বন্ধ পাইছিলাম, ওই দিন আমি যাই যশোরের উদ্দেশ্যে। যশোরের উদ্দেশ্যে যাই যে আমার মোবাইলটা হারা যায় সাভারে, সাভারে হারাই যখন যাই তখন আমার মাথা মুটা খারাপ, তখন আমি ব্যাগ যাই আবার বাসায়, বাসায় ব্যাগ যা আমি সিমটা উড়াই, উড়ার পরে ওই মেয়েটা আমার কাছে ফোন দেয়, তখন আমি তার কাছে বলে দিই যে আমার এরকম সেটটা হারাই গেছে, সেটটা হারাই গেছে, আমি এই কারণে যাই নাই, আর তোমার সাথে দেখা আমার কোনোদিন হইতেও পারে না হইতেও পারে, ওরা ওখান থেকে আর কি ওই সম্পর্কটা বাদ দিয়ে, ওখান থেকে বাদ দেওয়ার পরে আমি আবার এইদিকে যেখানে চাকরি করতেছি সেখানে আমার একটার পর একটা ঘটনা ঘটতেছে। আমি আমি মেশিনের একটা অপারেটার হিসেবে আছি, সেটা হলো চকচকে
চকচকে। চাকরিতে ঢুকলেন কিভাবে?
এখানে আমার চাষায় প্রথম ওই যে একবার আসে তিন মাস ছিলাম, তখন আমি সব মেশিনের একটা ইয়ে নিয়ে গেছি যে এই মেশিনটা এইভাবে চলবে, ওই মেশিনটা এই ক্যান্ডি মেশিনটা এইভাবে চলবে।
কোন সালে ঢুকেছেন?
এটা হয়তো 2011 দিকে হইতে পারে।
আপনি এখানে কাজে ঢুকে গেছেন, এটাই আপনার বর্তমান জীবন?
না না, এটা হলো 2011 দিকে আমি এখানে ঢাকা থেকে ফেরত গেছি। এর মধ্যে আমি এখান থেকে যাইতেছি আসতেছি বিভিন্ন জায়গায় যাইতেছি ইয়ে করতেছি, তখন আমি 6 মাস চাকরি করে গেলাম। যাওয়ার পরে 12-13 ডিসেম্বর মাসের 10 তারিখে আবার আমি এসে জয়েন দিলাম সেই জায়গায়।
আপনি এই যে ঘটনাগুলো আপনি বলছেন, এখন পর্যন্ত আপনি কিরণ হাজারীর জীবনের গল্প শোনার আগ পর্যন্ত কত মেয়ের সাথে এরকম ফ্রড করেছেন?
তো আমার কাছে সব মিলা 10টা হবে।
10 জন মেয়ের সাথে আপনি
ঘটনাগুলো? এখনো 5টারে আমি লাইনে আসছি, যার সঙ্গে আমার কিছুক্ষণ আগের কথা হয়েছে তাকে বলছিলাম, কিন্তু আমি নিয়ে যাইতেছি না এই কারণে যে আমি 27 রমজানের দিনে আমি তওবা করছি, আর কোনোদিন সারা রাত নামাজ পড়ে আর তওবা করছি, আর আমি কোনোদিন এই ধরনের কাজ করব না। সখন থেকেই আমি এই ধরনের কাজ করতেছি না, শুধু ফোনে কথা বলতেছি যে কোনোভাবে একটা।
আপনার আরো কিছু তওবার জায়গা আছে, সেগুলো তো আমরা আজকের এই যাহা বলিব সত্য বলিব আবিষ্কার করব। তবে ছোট্ট একটা বিরতির পর আমরা আসলে অনেক বেশি বিমর্ষ হয়ে যাই, বিমর্ষ হয়ে যাই কারণে যাহা বলিব সত্য বলিব তো ধীরে ধীরে এগোতে এগোতে প্রায় 60-এর উপরে চলে গেল এপিসোডের দিক থেকে, এবং এই 7টা এপিসোডে আমরা এত দুর্ধর্ষ দুর্ধর্ষ মানুষকে এখানে অপরাধের জায়গাতে পেয়েছি। এই মানুষগুলোই জীবনে কত ভালো কাজ করতে পারে চিন্তা করে দেখুন। আমরা একজন মানুষকে এই সমাজে আইডল করছি, একজন মানুষকে আমরা ঘৃণা করছি, একজন মানুষকে আমরা ভৎসনা করছি, একজন মানুষকে আমরা আমাদের আইডলের জায়গায় বসাচ্ছি। এই যে মানুষগুলো, এই একই মানুষ জীবনে কত ভালো কাজ করছে কত মন্দ কাজ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ কখন ভালো কাজ করে কখন মন্দ কাজ করে, কিংবা কখন একজন অপরাধী হয় কিংবা একজন কখন দুর্ধর্ষ রকমের খুনি হয়, তার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। ওর যে শৈশব, সেই শৈশবে আমরা যে ধরনের মানে বেড়ে ওঠে আমরা দেখছি যে পরিবারের একমাত্র সন্তান, অর্থের কোনো অভাব নেই, কোনো না কোনো ভাবেই হোক টাকা পয়সা তার ঘরে আসবে, এবং একই সাথে দেখতে পাচ্ছি বাবা মার কাছ থেকে খুব কঠিনভাবে প্রেশার না আসা, লেখাপড়া না করলে সেটাকে খুব বেশি পাত্তা না দেয়া, বাবার কাছ থেকে কোনো শাসন না আসা, মার কাছ থেকে তেমন কোনো শাসন না আসা, বকাটে বলা করে যাচ্ছে কিন্তু কোনো শাসন না আসে, এবং বকাটে বলা করে গেলে বাড়িতে যদি শাসন হয়ে যায় তাহলে ঘর থেকে পালিয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব যাদের সাথে মিশছে তাদের ব্যাপারে খোঁজ খবর না রাখা, এই যে ব্যাপারগুলো, সন্তান কিভাবে বড় হচ্ছে, সন্তানের বড় হওয়ার জায়গাটিতে সে কাদের সাথে মিশছে, সে ব্যাপারগুলো টেক কেয়ার না করে একজন মানুষ যখন ধীরে ধীরে সময় চলে যায়, তারপরে যখন সেই জায়গাটিতে গিয়ে উপলব্ধি করে তখন আর কিছুই করবার থাকে না, একাধারে সেটা তার নিজের ক্ষতি, তার পরিবারের ক্ষতি, এবং একই সাথে সমাজের ক্ষতি, আর সমাজের ক্ষতি মানে রাষ্ট্রের ক্ষতি, কারণ একজন মানুষ পুরো একটা দেশকে বদলিয়ে দিতে পারে, পুরো একটা সমাজকে বদলিয়ে দিতে পারে। আজকে যে মানুষটি এখানে এসছে বাদশা মিয়া, সেই বাদশা মিয়া যদি ভালো কাজ করে এমন কোনো নজির রাখতো তার পুরো কমিউনিটি হয়তো বা বদলে যেত, কিন্তু সে যে কাজের জন্য তার জীবনটাকে ব্যয় করে দিল এই 20-22 বছরে, সেই কাজটা কি তাকে ক্ষতিগ্রস্ত করেনি? শুধুমাত্র তাকেই ক্ষতিগ্রস্ত করেছে, তার সমাজ ক্ষতিগ্রস্ত করেনি, 10-15টা মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে। এটাই হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিব পয়েন্টের জায়গাটি, যে আপনি যে কাজ করছেন খারাপ কাজ হয়তো সাময়িক আনন্দের জন্য করছেন, কিন্তু কোনো খারাপ কাজে কি মানুষকে কোনো আনন্দ দিতে পারে? শেষ পর্যন্ত সেটা আপনাকে একটা বিষাদময় জীবন উপহার দেয়। সেই জীবনটা কি বাদশা মিয়ার সেটা আমরা জানবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আমরা ফিরে আসছি একটু পরেই যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। ফিরছি ঠিক রাত 1টায়। প্রিয় শ্রোতার সময় এখন রাত 1টা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 89.2 তে, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার যারা আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং আজকে এখানে জীবনের সমস্ত ভুল, অপরাধ এবং যে প্রাশ্চিত্য, সে প্রাশ্চিত্যের বিষয়গুলো এখানে তুলে ধরছেন বাদশা মিয়া। বাদশা মিয়ার জীবনের যে নির্মম অপ্রিয় সত্যগুলো আমরা এখানে শুনছি সেগুলো আমাদেরকে সত্যি সত্যি অনেক বেশি পরিমাণে ঘৃণার জন্ম দেয় মনের মধ্যে। আর একটা কথা আছে, নিজের বিবেক নিজেকে যতটুকু শাস্তি দেয় এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে হয়তো কেউ কাউকে দিতে পারে না। যাই, বাদশা মিয়া তারপর কি হল?
তারপর আমি এখানে চাকরি করতেছি, এখানে চাকরি করা অবস্থায় আমি 3টা মেয়ের সাথে আবারও ইয়ে করি, তো তখন এই মেয়ে 3টার কথা আমি বাদে দিলাম, আমার বাড়ি থেকে বিয়ের জন্য খবর এলো যে বিয়ে করাবে, তো আমি গেলাম বাড়িতে। যাওয়ার পরে বাবার সঙ্গে দেখা করলাম, বাবা মেয়ে দেখাইলো, যা মেয়ে দেখাইলো সব কয়টা আমার পছন্দের, এমন কোনো লোকের না যে পছন্দের না। তো দেখলাম প্লাস তাদের সঙ্গে একলা একলা কথা বললাম এক রুমে, বলে আবার তাদের কাছ থেকে এই নাম্বার, ফোন নাম্বারটা করে নিলাম। নেওয়ার পরে তাদের সাথে বিয়ে না করে তার সঙ্গে প্রেম করলাম, তাকে ডাকলাম আনলাম, আবার ওই একই কাজ।
বিয়ের আগে আপনি একই কাজটা করলেন?
বিয়ের আগে একই কাজ, আবার বাদ সেটা বাদ।
ওকে, আমরা শুনলাম দরে কি হতে যাচ্ছে। হ্যাঁ, যে জায়গাটা আমরা ছিলাম, তারপর
এভাবে আমি এগারোটা মেয়ে দেখলাম, এগারোটা মেয়ের মধ্যে আমি তিনটে মেয়ের এই কাজ করলাম, একই কাজ। ওই পার্কে নিয়ে যেতাম, হয়তো কোনো বন্ধুর বাসায় নিয়ে যায়, কাজটা সারাইলাম, সারার পর তাকে দেওয়ার পরে এই যে এই রমজানের ঈদে আমি বাড়িতে গেলাম, আমার বিয়ের কথা যে চলছিল রমজানের আগে যে মেয়েগুলোর সাথে, তাদের সঙ্গে আমার এক ঘন্টার সঙ্গে দেখা হয়, সে আমাকে অভিশাপ দেয় তা বলার মতো। সে আমাকে এভাবে বলল, তুই যে জিনিসটা দিয়ে আমার এই ক্ষতিটা করছিস সে জিনিসটা তোর খুশি করবে। তখন আমি ভাবলাম, আর এমনিতে আমার সর্দি পানি আসলো, অনেক ভাবলাম, ভাবার পরে চিন্তা ভাবনা করলাম এটা কি করব এখন। আর সাতাইশে রমজান আমি বললাম তো অবাক হয়েছি, সেটা সে ইয়েটাও আমি রাখতে পারিনি। এখন আমি সর্বমোট কিভাবে কি করতেছি না করতেছি নিজেও ঠিকভাবে বলতে পারতেছি না।
আপনার কি হয়, আপনার ফিলটা কি হয়, এই যে বুঝেন আপনি যতগুলো অপরাধ আপনি করেছেন, আপনার ভেতরে কি সমস্যা হয়?
আমার ঘৃণা একটা ভিতরের মধ্যে আসে, যেটা আমার নিজের শরীরে নিজে রক্তাক্ত করার ইচ্ছে করে সব সময়, আর যেটা আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি, বেশিক্ষণ দাঁড়ায় থাকলে আমার মাথা ঘুরে পা ব্যথা করে। তো আমি এই অবস্থায় আছি, এর মধ্যে এখনো আমি যে কাজগুলো করে যাচ্ছি, কিছুদিন আগে রমজানের আগে যে ফ্রেন্ডের কথা কইছিলাম ব্যবসা করবো, আমি এখান থেকে পাঁচ দিনের ছুটি নিয়ে যাই বাসায়। বাসায় যাওয়ার পরে ও বললাম, আচ্ছা ঠিক আছে তোর হাতে কি রকমের ব্যবসা আছে? সে বলল যে আমার হাতে তো ব্যবসা আছে, তো তোর কাছে টাকা কিরকম আছে? আমি বললাম টাকা আছে, টাকা কত লাগবে তো? সে বললো 80-90 হাজার টাকা হলে ভালো হয়, আমাকে ব্যবসায় রাখি। তো ফ্যান্সিডেন্ট আন্দি কোথা থেকে কয়েক দিনাজপুর হেলি থেকে আনবো, হেলি থেকে আনবি, এখানে প্রশাসন নাই। সে বললো প্রশাসন ব্যবস্থা করে আমার দেখ, তখন সোয়া লাগে দেখে আসি। আমরা দুইজনে স্কুল ব্যাগ নিয়ে চললাম দিনাজপুর হিলের ওখানে, গেলাম যে এক বাসা উঠলাম, মোর পরিচিত মানে আগে ব্যবসা করতে নাকি তা জানি না। উঠার পরে সে ওখান থেকে কিছু মাল নিল, আর আমার কাছে 10,000 টাকা নিয়ে নেওয়ার পরে মালটা নিয়ে চলে আসলো। আসার পরে মালটা আমার আনিয়ে দিল আমার বাসার এদিকে, দেওয়ার পরে আমার যে গ্রাম পুলিশ আটক করে দিল। আমরা রাত্রে আসতেছি মোটর সাইকেলে, আমি আবার বন্ধুর কাছে ফোন দিছি যে আয় আমরা এরকম আসতেছি দিনাজপুর থেকে, তুই আমাকে নিয়ে যাস। তো সে আমার নিয়ে নিল, রিসিভ করলো। সে আবার আমার রংপুরে রাইকা, ও মানে অন্য জায়গায় গেছে, ওর ভাই মেয়ে আসতে থাকে মেসে গেছে। তো গ্রাম পুলিশ যখন আমার আটক করে দিল, গ্রাম পুলিশের মধ্যে আমার একটা ছিল ফুকে, আমাকে জিজ্ঞেস করলো এগুলা কি, আমি কইলাম এগুলা তো আঙ্কেল ফুকে আমার না, এগুলা অমুকের। তা ও আমাকে ব্যাগটা দিয়ে চলে গেছে। তা আমার ফুয়া তো বুঝতে পারছে যে এটা আসলে ফ্যান্সিডেন্ট। এখন এই ফ্যান্সিডেন্ট আমার ফুয়ার কারো কাছে না বলে ফ্যান্সিডেন্টটা সহ আমারে তাদের বাসায় পাড়া দেয়। আর এইটা দেয় বাড়ি যাওয়ার পরে আমার আব্বা আমাকে এত মারে বলার মতো।
কি করে আপনাকে?
আমার হাত পা ঝুলাইয়া মারে, আমার হাত পা ঝুলাইয়া মারে। সে বলে যে তোর মতো ছেলের আমার কোনো দরকার নেই।
এই শাসনটা যদি সে একদিনে না করে, এই শাসনটা যদি সে অল্প অল্প করে সব সময় করত, তাহলে হয়তো আজকে বাদশা মিয়ার জন্ম হতো না। যাই হোক, হ্যাঁ বলেন, তারপর কি হলো?
পরে আমি মাইকটা রেখে আসলাম ঢাকায়। আমার ফ্যামিলির মধ্যে এই রকম কাজ কেউ করে নাই। আমার একটা চাচা আমি এবারে ঈদে যা দেখছি, সে নাকি গাঁজার ব্যবসায় জড়িত হয়ে গেছে। আর আমি ওই ফ্যান্সিডেন্টটা আনি ওই সময় বন্ধুর সঙ্গে যা, আর এই দুইটা আমরা আমার চাষা ভাতি যে দুইজন মিলে এই দুই ব্যবসাটা আমরা ধরতে চাইছিলাম। তো আমি এটা এমনিতে এমনিতে সাইডে দেই। আর এই যে মেয়েলি ব্যাপার গুলো আমি এখনো, এই যে সেই দিনে এক মেয়ের সঙ্গে কথা হলো, তাকে আমি নিয়ে আসতে চাইলাম কালকে রাত্রে বেলা। আমার ভাবি যে বলছিলাম, আমার ভাবি ভাবির সঙ্গে আবার আর একটা মেয়ের সঙ্গে রিলেশন করছিলাম, এই যদি বাড়ি যায় তার সঙ্গে আমি কন্ট্রাক্ট করলাম, ওকে আমি ঢাকা নিয়ে আসবো, বিয়ে করবো, এটা করবো, ওটা করবো। সে কালকে আমাকে বললো সেও আমার সাথে আসার রাজি, প্লাস এই যে বিবাহ করার জন্য যে মেয়েগুলো আব্বা দেখলো তার মধ্যে তিনটার সাথে তো করলাম, আরো দুইটা এরকম আছে তাদের সঙ্গে কথাবার্তা তেমন একটা হয় না, তিনটা আবারও হারাইছিল আমার উড়েছি সেদিন।
আপনি কোনো সুস্থ সম্পর্কে যেতে পারেন, আপনি কোনো মেয়েকে লাভ করতে পারেন, কোনো মেয়েকে চিন্তা করতে পারেন যে একটা মেয়ে আপনার সন্তানের মা হবে, একটা সংসার হবে, চিন্তা করতে পারেন?
এটা আমি কখনোই করতে পারি না, এটা শুধু আমি দেখা যায় একটা মেয়ের সাথে কথা বলতেছি, ভালো লাগলো, ওকে নানা রকম কথাবার্তা বললাম, নিলাম, কাজ ছাড়লাম, ওর আর আমার কোনো প্রয়োজন নাই।
অনৈতিক সম্পর্কের দ্বারা প্রেগনেন্ট হয় এবং আপনারা যখন শুনেছেন প্রথম দিকে, এবং সে কিন্তু আত্মহত্যা করে পরবর্তীতে, তার কথা মতো নাকি পত্রিকাতে রিপোর্টটি এসেছিল, কোন পত্রিকাতে কেউ কত তারিখে এসেছিল যেহেতু ও কোর্ট করতে পারছে না, সে কারণে আমরা আপনাদেরকে তথ্যটি দিতে পারছি না, তবে ওর কথা মতো এটা হয়েছে। এবং যেটা হলো যে ওই মেয়েটি কিন্তু কেরোসিন ঢেলে নিজে পুড়ে আত্মহত্যা করেছিল, কিন্তু ওই যে মানে এক ধরনের অনৈতিক সম্পর্কের যে টেস্ট, সেই এক ধরনের ডিজায়ার টেস্টের মধ্যে ও ঢুকে যাওয়ার পরে সেখান থেকে সারা জীবনেও বেরোতে পারেনি, এবং ওর ভিতরে একটা মানবিক সত্তা আছে প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ও চায় কিন্তু ভালো হতে। আপনি কি চান না আপনি ভালো হতে? আপনি ভালো হয়ে যান?
আমি সম্পূর্ণ ভালো হতে
চাই। আপনি কিন্তু আপনি পারেন না। পারেন না কেন?
পারি না, দেখি বিভিন্ন সময় বিভিন্ন যে মেয়েগুলোর সাথে কথা বলছিলাম, যেমন আমি কালকে মেয়ের সঙ্গে পার্কে যাওয়ার কথা ছিল না, যে আমি আমার খালাতো ভাইয়ের বাসায় গেছি মেয়ে,
মানে আপনি মাঝে মাঝে চেষ্টা করেন কিন্তু আপনি শেষ পর্যন্ত সফল হতে পারেন না। তো আপনি বলছিলেন কিরণ হাজারির জীবনের গল্প শুনে আপনি উৎসাহিত হয়েছেন, তারপরে আপনি তারপরেও তো আপনি ধরনের কাজগুলো করেছেন।
ওই যে আবার আমাকে ইয়ে করে, যেমন কালকে আমাকে রাত্রে একটা মেসেজ আছে, দেখা আমার মাথা খারাপ, আমার ইচ্ছে হইতেছে যেন খালি ওর কাছে যাই।
কিরণ হাজারির জীবনের গল্প শুনে সে ইন্সপায়ার্ড হয়েছে, এই ইন্সপায়ারের ফসল হচ্ছে আজকে ও কনফেস করা, কিন্তু ও যে পুরোপুরি কিওর হয়েছে আমরা সেটা বলবো না, এবং পুরোপুরি কিওর হওয়া ও নিজ ইচ্ছার জায়গাটা থেকে সেটা সম্ভব কিনা সেটা আজকে আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, আমাদের যাহা বলিব সত্য বলিব একেবারে এক্সপার্ট প্যানেলের নিয়মিত একজন বিশেষজ্ঞ, যিনি বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের উপরে খুব ভালো কাজ করছেন, আমরা প্রথম আলো পত্রিকা সহ দেশের শীর্ষস্থান দৈনিক পত্রিকাগুলোতে এবং একই সাথে টেলিভিশনগুলোতে আমরা তার বিভিন্ন খবরাখবর এবং তার যে কাজ সেটা সম্পর্কে আমরা তথ্য পাই, এবং তার অনেকগুলো বইও রয়েছে বাজারে। এই মানুষটি আমাদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন যারা অতিথি আছেন, আমরা তার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইব বিশেষ করে এই বিষয়টি যে একজন মানুষ সেক্সুয়ালি পারভার্টেড হলে তার সেই জায়গাটা থেকে ফিরে আসার জন্য তাকে আসলে কি ধরনের থেরাপি দেওয়া উচিত, এবং আমরা এটাকে এক ধরনের সিন মনে করি, পাপ মনে করি, অন্যায় মনে করি, এটা অবশ্যই অন্যায়, এটা অবশ্যই পাপ, এটা অবশ্যই গর্হিত অপরাধ, কিন্তু মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে এটার কিওর আছে, এটার প্রতিকার আছে, সেজন্য আপনাকে একটা লং টার্ম চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথের কথাটা বারবারই আমাকে বলতে হচ্ছে যে আপনি যাকে পেছনে ফেলছেন, যারা তুমি ফেলেছো পশ্চাতে, সে তোমাকে পেছন থেকেই টানছে, সুতরাং এই মানুষগুলোকে যদি আমরা পেছনের দিকে ফেলি, অবজ্ঞা করি, ও দেখা যাবে আমার ঘরের কোনো একটা মানুষের সাথে একটা ক্ষতির কাজ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, সুতরাং ওদেরকে ঘৃণা না করে ওদেরকে কোনো না কোনো ভাবে জায়গাটা থেকে বের করে নিয়ে আসতে হবে। দেখুন, যিনি অপরাধ করে সে জানে সে অপরাধ করে, এবং সে জানে অপরাধ হিসেবে যদি সে ধরা পড়ে যায় তাহলে সে শাস্তি পাবে, কিন্তু অপরাধীর যখন অপরাধ থেকে বাঁচার কোনো উপায় থাকে না এবং সে ইচ্ছা করেও যখন বের হতে পারছে না, তখন কিন্তু আমাদের সবাই মিলে তাকে সাহায্য করা উচিত। আমরা এই জায়গাটাতে এই জিনিসটা জানতে চাইব, আপনার কখনো মনে হয় না যে আপনি যে এই যে এতগুলো অপরাধ করেছেন, এতগুলো মেয়ের সাথে আপনি ধরনের প্রতারণা করেছেন, আপনার শাস্তি হওয়া উচিত?
হ্যাঁ, এটা আমার মনে হয়, তবে এটা মনে হইলে আমার কাছে তো করার কিছু নাই, যারা এই জিনিসগুলো জানবে, যারা শাস্তি দেবে তারা তো জানবে
না, সেটা তো অন্য বিষয়, তারা জানে না, কিন্তু কথা হচ্ছে যে আপনি তো উপরওয়ালাকে বিশ্বাস করেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করেন, এবং আপনি পুরোপুরি ধার্মিক একজন মানুষ, সেই জায়গা থেকে আপনার মনে হয় না যে উপরওয়ালা সবকিছু দেখছেন, বুঝছেন?
হ্যাঁ মনে হয়, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল রাখতে
পারি, দ্যাট ইজ দ্য পয়েন্ট, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। এই কন্ট্রোলে রাখার জায়গাটা কিন্তু খুবই কঠিন, এবং এই কঠিনের জায়গাটাতে একজন মানুষ নিজে থেকে যখন চেষ্টা করেন, তখন চারপাশের মানুষ তাকে সহযোগিতা করা উচিত, সেখানে একজন সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে, নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে, কোন জায়গাতে একজন মানুষ যখন ড্রাগ নেন, রাতারাতি সে ড্রাগ ছাড়তে পারে না। এই একই একটা মজার বিষয় হয়তো, যিনি সাইকিয়াট্রিস্ট আছেন আমাদের এক্সপার্ট প্যানেল থেকে, তিনি হয়তো বলবেন, আমি তার কাছ থেকে বেশ কয়েকবার শুনেছি যে মানুষের মস্তিষ্কের ঠিক সেম জায়গাটিতে এই যৌন নেশা এবং একই সাথে ড্রাগের নেশাটা তৈরি হয়, অর্থাৎ ড্রাগের নেশাটা মস্তিষ্কের যে জায়গাটায় তৈরি হয়, যৌন নেশাটাও ঠিক সেই জায়গাটায় তৈরি হয়। আমি যদি ড্রাগের ক্ষেত্রে একই কথা বলি, একটা মজার বিষয় হচ্ছে ড্রাগটা ছাড়তে হলে আপনাকে লং টার্ম একটা কিওরের মধ্যে দিয়ে যেতে হয়, এবং একই সাথে এই যে পারভার্টনেস ওর ছোটবেলা থেকে শৈশবের মধ্যে মস্তিষ্কের মধ্যে একটা বিশাল জায়গা তৈরি করে নিয়েছে, সেটা রাতারাতি ছাড়া সম্ভব নয়। আমরা শুধু এই একটা জিনিসই দেখানোর চেষ্টা চেষ্টা করেছি যে ওর ভিতরে বিবেক বোধ আছে, ওর ভিতরে মানুষ্য সত্য আছে, সেই মনুষ্য সত্তা থেকে ওকে বের করে নিয়ে আসার জন্য কোনো না কোনো ভাবে ওর বিবেকটাকে জাগ্রত করেছে আজকে কিরণ হাজারীর জীবনের গল্প। কিন্তু এখনো পুরোপুরি কি হন না, ও যে কোনো মুহূর্তে বিপদে পড়বে, ও যে ধরনের সম্পর্কের মধ্যে আছে সেগুলো সেফ কোনো রিলেশন না। ও বলছে আমার শরীরের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে, আমি কোনো জায়গায় থেকে দাঁড়াতে পারি না, বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, এবং হতেই পারে, এবং মানসিক বিকলাঙ্গতা তৈরি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো নেগেটিভ কনসিকোয়েন্সেস। এবং একই সাথে ও যে ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর জীবনে হয়তো এমন কোনো ঘটনা ঘটে যাবে সারা জীবনের জন্য শাস্তি, এরকম কিছু হতে পারে। তো সেই জিনিসগুলো হওয়ার আগে আমরা আমাদের বিবেকবোধের জায়গাটা থেকে একটু সতর্ক হই। আপনার মতো তো বাংলাদেশে অনেক ছেলেই আছে, হ্যাঁ, বা আপনার আপনার কমিউনিটিতেও অনেক ছেলে আছে যারা এই ধরনের ভাবে মেয়েদের সাথে এক ধরনের ফ্রড করে যাচ্ছে, প্রতারণা করে যাচ্ছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
তাদের উদ্দেশ্যে আমার একটা বলা আছে যে আমার মতো করে যেন কেউ এইভাবে নাচু, এভাবে চললে আমার থেকে তার আরো ভয়াবহ অবস্থা।
আপনি আপনি চিন্তা করতে পারেন যে আপনি একটা সংসার করবেন, আপনার একটা ছোট্ট বাচ্চা থাকবে বা আপনার একটা ঘরোয়া লাইফ হবে, আপনি চিন্তা করতে পারেন?
আমি চিন্তা করলেও এটা কখনো আমি মাথায় রাখিনি, মাথায় রাখিনি এই কারণে যখন ওই মেয়েটা আগুনে পুড়ে মরে তখন থেকে আমার মধ্যে একটা ঘৃণা আসে যে লাভ কি জিনিস আমার ভিতরে রাখবো না।
ওই ঘৃণাটাকে আপনি এখন পর্যন্ত পোষণ করে যাচ্ছেন?
ঘৃণাটাকে আমি এ পর্যন্ত ধরে রাখছি, প্লাস আমি যে জিনিসটা একটা জিনিস আমার মাথার ব্রেনটা এত ভালো ছিল, ও যখন মারা গেছে তখন আমি পরীক্ষায় ফেল করলাম, ও মারা যাওয়ার পরে আমার যদি আমার আব্বা এখন একটা কথা বলে যে উমুক টাকাটা উমুকের কাছ থেকে আনবে, 10 মিনিট পরে যে জিজ্ঞেস করে যে টাকাটা আনছিস নাকি, আমি ঠিকভাবে বলতে পারি না,
মানে আপনার মনে থাকে না।
আমি এখন যে অফিসে কাজ করতেছি, আমি তো অপারেটর হিসেবে আছি, সেখানে আমার প্রায় 15 জন খাটে, আমি যখন অফিসে হিসেবটা দিতে যাই আমার গরমিল লাগে যায়, প্লাস আমি ঠিকভাবে কোনো কাজটাই ঠিকভাবে করতে পারতেছি না। তো এই জন্য আমি বাংলাদেশের সকল যুবক ও যুবতীকে বলবো যেন আমার মতো করে কেউ এই পথে না হাঁটে।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর জীবনের অপ্রিয় সত্য। আমরা এই পর্যায়ে কথা বলতে চাই আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি আমাদের সঙ্গে ছিলেন, যিনি এতক্ষণ আমাদের বাদশা মিয়াকে শুনলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি আমার সঙ্গে রয়েছেন, দেখি তিনি কি বলেন। তাজুল ইসলাম, শুনলেন তো আপনি, এবং আপনার কি বলার আছে?
আমি বাচ্চার কাহিনীকে শুনলাম, যেটা হয় সেটা হচ্ছে যে পরিবেশ মানুষকে যে খারাপ করে তোলে, অপরাধ প্রবণ করে তোলে, এটা একটা ভালো উদাহরণ আছে। এই বাচ্চা সে যখন প্রেম করতো একটা মেয়ের সঙ্গে, তখন তার এক বন্ধু যে ওই মেয়েটাকে পছন্দ করতো, অথচ মেয়েটা তাকে হয়তো পাত্তা দেয়নি বা তার সঙ্গে সম্পর্ক রাজি হয়নি, সেই প্রতিবেশ প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চাকে দিয়ে ওই মেয়েকে বলাৎকার করা হয়েছে, করতে শারীরিক ভাবে তার সঙ্গে সম্পর্ক আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে ছেলে মেয়েদের ব্যাপারে, কিছু ব্যাপারগুলো যে যৌন সম্পর্ক সাধারণত মনে করি যে বিবাহ করে হবে, কিন্তু এর বাইরেও কিন্তু এখন ইদানিং অনেক যৌন সম্পর্ক হয়ে যাচ্ছে, তো বন্ধ করে রাখলে আমাদের হবে না, অনেক টিমের ছেলে মেয়েদের ব্যাপারে এগুলো হয়ে যাচ্ছে। অতএব শুধু নীতি কথা না উড়িয়ে এইভাবে যারা যৌনতায় লিপ্ত হতে পারে, সম্ভাব্য যেটা রয়েছে তাদেরকে আমাদেরকে কিছুটা এডুকেশন দিতে হবে যে তারা অন্তত সেফ সেক্স যেটাকে আমরা বলি, নিরাপদ যৌনতা যেগুলো বলি, সেটা যেন অন্তত করে রাখে। কারণ তাহলে আসলে তো বিভিন্ন রোগ যেমন এইডস বা অন্যান্য খারাপ রোগ, যৌনবাহিত রোগ যেমন প্রতিরোধ করা যাবে, ঠিক একই রকম ওই মেয়েটি যেমন প্রেগনেন্সি হয়ে গেছিল সেটাকেও প্রতিরোধ করা যাবে। কারণ ওই প্রেগনেন্সি হওয়াটাতে খুব কমপ্লিটলি সেটা বেশি বেড়েছে, প্রেগনেন্সি হওয়াতে ওই মেয়ে অসহায় পড়েছে, তাকে বিয়ে করতে বাধ্য সাবজেক্ট ছিল, আর আর এই ছেলে ও বাচ্চা তখন হয়তো সব মিলে গেছে যে না তাকে বিয়ে করা যাবে না, হ্যাঁ, যার কারণে প্রেগনেন্সি না হলে কিন্তু ওই মেয়েটাতে এখনটা ছেলেটিকে লাভটা করতে পারবো না। আমাদেরকে গার্জিয়ানদেরকে, মুরব্বীদেরকে এবং আমাদের প্রতিষ্ঠান থেকেও প্রতিশোধ পাওয়াটা ছিল তার ভিতরে আরো বেশি প্রতিশোধ পাওয়াটা ছিল, সে আবার তার বন্ধু তাকে যে কাজটা করানোর কারণে সে তার বন্ধুর বোনের সঙ্গে আবার সম্পর্ক করলো, যেখান সম্পর্কটা শুধু যৌন সম্পর্ক না, তার ভিতরে রয়েছে একটা ক্রোধ, একটা শোধ নেওয়ার ব্যাপার। এই যে প্রবণতাগুলি মানুষের আমরা স্বাভাবিক বিচার ক্ষমতা এবং মূল্যবোধ নষ্ট করে দেয় এবং আস্তে আস্তে সেই যাতে সে বাউন্ড হয়ে গেছে, সে অনেকের সঙ্গে মারামারি করতে চুরি করতো, অর্থাৎ সে খারাপ পথে চলে গেছে একটা বাচ্চার সঙ্গে। কারণ আর পরবর্তী সঙ্গে আবার আরেকটা মহিলার সঙ্গে তার সম্পর্ক হলো এবং এখানেও সে ওই মহিলার মেয়ের সঙ্গে আবার সম্পর্ক তৈরি করলো। এগুলো সবই বিকৃতি পর্যায়ের মধ্যে পড়ে, সে সবগুলি ভিডিও করেও রাখতো। যেভাবে হোক এই যে অন্যায়গুলি পাপগুলি বা অপকর্মগুলি সে করতো, এই বিকৃতি থেকে সে শেষ পর্যন্ত ফিরে এসেছে একটা মেয়ে তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি যে অঙ্গ দিয়ে করলা সে অঙ্গ করতে পারবে এবং আপনাদের যে অনুষ্ঠানগুলি সেই অনুষ্ঠানগুলি শুনে শুনে হয়তো তার ভিতরে সে অনুষ্ঠানগুলি এসেছে। এখন আমাদের মূল বক্তব্য এখানে আছে এই যে এরকম যৌন বিকৃতিতে যারা ভুগে বা যৌন অপরাধে যারা এভাবে লিপ্ত হয়ে থাকে তাদেরকে আমরা কিভাবে সারাবো। প্রথমত আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ হচ্ছে যে ছোটকাল থেকেই আমাদেরকে নৈতিক জীবনযাপনের শিক্ষাগুলি দিতে হবে এবং গঠনমূলক ভালো কেরিয়ার গঠনের মতন সুযোগ তাদেরকে তৈরি দিতে হবে এবং ওই পর্নোগ্রাফি থেকে শুরু করে ইন্টারনেটের বা অন্যান্য যে সমস্ত জায়গায় এই সমস্ত যৌন সামগ্রী পাওয়া যায় সেগুলিকে শিক্ষিত করতে হবে অথবা আইন সরকারি সংস্থাকে সেগুলি দিকে নজর দিতে হবে। এরপর হচ্ছে এদের এখানে চিকিৎসা, চিকিৎসার ব্যাপারে বাচ্চার ব্যাপারে যে অনুশোষণ এসেছে এই অনুশোষণ একটা মানে মূল কারণ যে একবার যদি আত্মপলব্ধি হয় মনোজগতে যদি পরিবর্তন হয় যে না আমি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি এবং এর জন্য আমাকে ফেসাল দিতে হবে, তাহলে তার মনে এই যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা সে কাজে লাগাতে পারে অনেকভাবে। সেটা হচ্ছে যে এটা একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেজন্য আমরা বলতেছি যে কিছু কিছু ক্ষেত্রে এটাকে কাউন্সিলিং করতে হয়, কমিটি বিহেভিয়ার থেরাপি দিতে হয়, তাদের চিন্তা চেতনার ভিতরে যে ত্রুটি রয়েছে সেগুলিকে বদলে দেওয়া যেতে হবে, এটাকে আমরা সিবিটি চিকিৎসা বলি। আরেকটা হচ্ছে যে সামাজিক পরিবেশটা তাকে বদলে ফেলতে হবে এবং সে এখন থেকে ওই যে মন্দ ছেলেদের সঙ্গে বা মন্দ জগতের সঙ্গে অপরাধ এবং অনৈতিক জগতের সঙ্গে যে জড়িয়ে আছে সেখান থেকে তাকে সরে আসতে হবে। সে স্বাভাবিক যে আলোকিত সমাজ, যে সুস্থ সমাজ, সুস্থ জীবন, সেই জীবন যখনই যে বৈশিষ্ট্য সেগুলি তাকে অর্জন করতে হবে, তাকে চাকরি করতে হবে, তাকে স্বাভাবিক সুস্থ মানুষের সঙ্গে নিয়ে মিশতে হবে, একটা ভালো মেয়ে রেখে বিয়ে করতে হবে, সংসার জীবন ধারণ করতে হবে, নিয়ম শাসনগুলি মেনে চলতে হবে। এবং যদি এরপরও তা এই প্রবণতাগুলি থেকে যায় তাহলে আমি শেষ পর্যন্ত যেটা বলছিলাম যে প্রফেশনাল কাউন্সেলিং যেখানে বলি আমরা কিছুটা অ্যাভার্সন থেরাপি দিই যে এরকম মানে বিকৃত যৌনতা যাতে উদ্দীপ্ত হয় না হয় আমরা অনেক সময় ছোটখাটো শক থেরাপিও দিই এটার জন্য যাতে ওই বিকৃত কামনাগুলি কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ওষুধও ব্যবহার করি, এন্টি অ্যান্ড্রোজেন নামে কিছু জাদু আছে যেগুলি এই সমস্ত বদ কামনাকে কমে রাখে। তো এগুলি হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ব্যাপার, এগুলি যদি সে ইয়া করতে চায় সেটা পরে হবে, কিন্তু মূল কথা হচ্ছে যে তাকে তার মানসিক জগতের পরিবর্তন তাকে ভালো করে নিয়ে আসতে হবে এবং সে নতুন করে বাঁচবে এই পাপ ওই খারাপ জগৎ থেকে সে সরে আসতে হবে। ওই ওদের সঙ্গে সংস্পর্শে যত থাকবে বা ওদের কাছাকাছি যত থাকবে বা ওই এলাকা যত থাকবে ততই কিন্তু তাদের সেখান থেকে ফিরে আসতে পারবে না, সম্পূর্ণভাবে সেই এই অন্ধকার জগৎকে ফেলে দিয়ে সেখানে সেখানকার টান যাতে কোনোভাবে আবার তাকে নিয়ে যেতে না পারে সে ব্যবস্থা রাখতে হবে এবং মানে যে সুস্থ স্বাভাবিক জীবনযাপনটা আছে সেখানে নৈতিক এবং ধর্মীয় জীবনযাপনের প্রতি এবং একটা সুস্থ এবং গঠনমূলক কোনো কর্ম লিপ্ত থাকতে হবে এবং ধর্মকর্মের দিকে একটু বেশি নজর দিতে হবে।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম, আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অনেক বড় প্রাপ্য।
জি আপনাকে ধন্যবাদ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই আমাদের যাহা বলিব সত্য বলিবতে। ছোট্ট একটা ব্রিদিং স্পেস এর পরই আমরা ফিরে এসে অবশ্যই টেক্সট গুলো পড়বো যেগুলো আপনারা এসএমএস করেছেন, ইমেইল করেছেন এবং একই সাথে আপনারা ফেসবুকে লিখেছেন, আমরা পড়বো এবং তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করবো ইমেইল কিংবা চিঠি পড়ে যারা ইমেইল এবং চিঠির মাধ্যমে কনফেস করেছেন তাদের কথা জানিয়ে। এবং একই সাথে আমরা বলবো যে জেবিএসবিতে একটি ফোন নাম্বার চালু হয়েছে, সেখানেও আপনি ফোন করে আপনি কনফেস করতে পারেন এবং একই সাথে আপনি ফোন নাম্বার জানিয়ে দিতে পারেন, আমরা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাকে এখানে অতিথি করে নিয়ে আসতে পারি। আমরা একটা ছোট্ট ব্রিদিং স্পেস নিচ্ছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আমরা অনেক অনেক কমেন্টস পেয়েছি ফেসবুকে, মেইলে এবং এসএমএস এর মাধ্যমে। কয়েকটা পড়তে চাই আপনাদের জন্য। মিথুন লিখেছে, বাবা মার উদাসীনতায় ওর এই পরিণতির জন্য দায়ী। খুশনুর লিখেছে, এতগুলো মানুষের জীবন শেষ করে নতুন করে জীবন শুরু করতে চাচ্ছে কি করে। অমি লিখেছে, এদের ক্ষমা করে দিলে সবাই আরো বেশি বেশি অপরাধ করবে। সালাম লিখেছে, যে কারো নষ্ট হওয়ার পেছনে বন্ধু বান্ধবদের অনেক ভূমিকা থাকে। ইয়াসমিন লিখেছে, আমার গল্পটা শুনে ওকে পরিস্থিতির শিকার বলে মনে হয়নি, অপরাধী মনে হয়েছে। ফাতেমা লিখেছে, আমার জীবনের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ে গেছে, খুব কান্না পাচ্ছে। নিপু লিখছে, আমার ওর সব কথা বিশ্বাস হচ্ছে না, এত অবাক হচ্ছি যে নিজেও পাজল হয়ে যাচ্ছি। মহসিন লিখেছে, এরা মানুষের সরলতার সুযোগ নেয় এবং ক্ষতি করে। এবং শিউলি লিখেছে, তারপরে সত্য বলার জন্য ধন্যবাদ, সবার উচিত গল্পটি থেকে শিক্ষা নেয়া। সানাউল লিখেছে, আমার মেজাজটাই খারাপ করে দিয়েছে, অপরাধের তো একটা সীমা থাকা উচিত। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি। ওকে, এই মুহূর্তে আমরা আপনার মন্তব্য শুনতে চাই। এই যে মানুষ আপনাকে নিয়ে ধরনের বিরূপ মন্তব্য করছে এবং এটা আপনি জানেন সবাই করবে, কি বলার আছে আপনার?
আমার একটাই শুধু বলার, আমি বাদশা আজকে যদি এই এবিসি 90.2 এ না আসতাম তাহলে আপনারা কেউ জানতেন না। সে বলে আপনারা আপনাদের মতামত যেভাবে গালি দিতে আমার প্রাপ্য যেটা সেটাই দেবেন। আর আমি এটাই বলবো, যারা আমার এই নাম্বারটা যে মেয়ে ছেলেরা আছে পাইছে, তারা যদি এই অনুষ্ঠানটা শুনে আমাকে যেন আর কোনো সময় ডিস্টার্ব না করে, আমাকে যেন ভালো হওয়ার সুযোগ দেয়। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিলাম।
ওকে, প্রিয় শ্রোতা, এই হচ্ছে বাদশা মিয়া। প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি অপরাধ আছে, ভুল আছে। সেই ভুলগুলো থেকে আমরা যদি শিক্ষা নেই কিংবা অপরের ভুল থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে আমরা বলতে পারি যে আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারবো। আমি শুধু একটা জিনিস বলতে পারি যে একজন সৎ মানুষ পৃথিবীতে যতটা সুখ নিয়ে বাঁচেন, একজন একজন ভালো মানুষ পৃথিবীতে যতটা আত্মতৃপ্তি নিয়ে বাঁচেন, সেই আত্মতৃপ্তির কাছে একজন অসৎভাবে বড় হওয়া, বড় অঙ্কের টাকার মালিক কিংবা অসৎভাবে ফায়দা লোটা, জীবনে অনেক অনেক চার্ম লুটে নেয়া একজন মানুষ, সেই মানুষটি কোনোভাবেই ওই সৎ মানুষের থেকে কোনোভাবেই বড় হতে পারে না। ওই সৎ মানুষের এক মিনিটের সুখের কাছে তার জীবনটা সারাটা জীবন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো। এবং কারণ অসৎ মানুষ কখনো দুনিয়াতে সুখী হয় না। আজকে ও যেটা করেছে, হ্যাঁ হয়তো 20-25টা মেয়ের সাথে সে সম্পর্ক করেছে, সেই জায়গাটা থেকে একজন সাধারণ মানুষ হয়তো অন্যভাবে চিন্তা করার সুযোগ পাবেন, কিন্তু ওর যে চেহারা, ওর যে অবস্থার মধ্যে এখন রয়েছে, ওর যে অবয়ব এবং ওর যে প্রচন্ড রকম কষ্ট, তীব্রতা, এই তীব্রতার যে ঝাঁঝ, সেই ঝাঁঝটা যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে ভুলেও কখনো আপনি এরকম করার চিন্তা করবেন না যে আপনি এভাবে মানুষকে ঠকিয়ে এই ধরনের অনৈতিক সম্পর্কে যাবেন কিনা। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে যাহা বলিব সত্য বলিব। তবে শেষ করবার আগে আমরা চিঠি শুনতে চাই। চিঠির ব্যাপারটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিবতে চিঠি পাঠান, মেইল করেন আমাদের অতিথিরা, সেগুলো পড়ে শোনায় আমাদেরকে সুমন। তো আজকে রাকিব হাসান আমাদেরকে চিঠি পাঠিয়েছেন, আমরা এই মুহূর্তে শুনবো আর জি সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
আমি রাকিব হাসান, আমার গ্রামের বাড়ি রংপুরে। বুয়েটে লেখাপড়া করছি, বাবা একজন সরকারি কর্মচারী। যখন দশম শ্রেণীতে লেখাপড়া করি তখন বাবা বগুড়ায় বদলি হয়ে যান। আমাকে বগুড়ায় একটা স্কুলে দশম শ্রেণীতে ভর্তি করানো হয়। স্কুলের একটা মেয়েকে আমার খুবই ভালো লাগতো, তাকে প্রপোজ করি, সে রিফিউজ করে এবং আমাকে বলে আগে ভালো ছাত্র হও তারপর প্রেম করতে এসো। যদিও আমি ভালো ছাত্রই ছিলাম, এরপর প্রথম সাময়িক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাই। এরপর থেকে আমি মেয়েটিকে বিভিন্নভাবে অপদস্থ করতাম, ওকে আমি বিদ্যাসাগর বলে ডাকতাম, এতেও প্রচুর কষ্ট পেত। নির্বাচনী পরীক্ষাতেও আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছি। আমি আবারও মেয়েটিকে অনেক অপমানজনক কথা বলি, এতে মেয়েটি প্রচুর কান্না করেছিল। আমার এসব কথা সহ্য করতে না পেরে মেয়েটি বাড়ি ফিরে ঘুমের ট্যাবলেট খেয়ে সুইসাইড করার চেষ্টা করে এবং গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মেডিকেলে ভর্তি করানো হয়। সেই রাতেই সে মারা যায়। এই ঘটনাটি যখন আমার মনে পড়ে নিজেকে তখন ক্ষমা করতে পারি না। জীবনের মস্ত বড় ভুল করে ফেলেছি, যার কাছে ক্ষমা চাইব সে এখন পৃথিবীতেই নেই। এখন প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছি, এমন ভুল যেন এই মুহূর্তে যারা শুনছেন তারা কখনোই না করে এই অনুরোধ সবার কাছেই থাকবে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন, রাকিব হাসান, আপনার এই উপলব্ধি সবার মধ্যে ছড়িয়ে যাক, কারণ আপনার মতো করে অনেকেই ভুল করেন। কেউ ভুল না করুক, আপনিও এই ভুলটা পুনরাবৃত্তি না করেন আপনার জীবনে, সে প্রত্যাশা করে আজকের মতো শেষ করতে চাই। আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও ফিরে আসবো আমার টিম মেম্বারদের সাথে করে, আরো একজন বন্ধুকে সাথে করে, যিনি তার বিবেকবোধের জায়গাটি থেকে স্বীকার করবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। যাহা বলিব সত্য বলিবর পক্ষ থেকে এবং একই সাথে এবিসি রেডিওর পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.